exclusively on FusionBD.com.
এপিসোড 89.2 শুনছেন আপনি, শুরু হয়ে গেছে কুয়াশা। আর কুয়াশায় স্বাগত জানাচ্ছি আমি শর্মি। প্রতিবারের মতো দুটো গল্প রয়েছে, প্রথম গল্পটি এখন শুনবেন আর দ্বিতীয় গল্পটা আনাই বোধহয় শুনতে হবে, কারণ আজকের গল্পটি বেশ দীর্ঘ, দ্বিতীয় পর্বের গল্পটি। তো যাই হোক, প্রথম গল্পের প্রথম পর্বটি এখন শুনবেন। আজকে প্রথম গল্পের নাম জানাচ্ছি, এক ভৌতিক মালগাড়ি আর গাছ সাহেব। লেখক বিমল কর আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে এক ভৌতিক মালগাড়ি আর গাছ সাহেবের গল্পটি শুনি। প্রথম পর্ব শুনে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরছি, সঙ্গেই থাকবেন।
সে কি আজকের কথা? 40-45 বছর আগের ঘটনা। আমার তখন কি বা বয়স, বছর বাইশ হবে। অনেক কষ্টে একটা চাকরি পেয়েছিলাম রেলের, তাও চাকরিটা জুটেছিল যুদ্ধের কল্যাণে। তখন জোর যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমাদের এখানে যুদ্ধ না হোক, তোড়জোড়ের অন্ত ছিল না। হাজারে হাজারে মিলিটারি, শয়ে শয়ে ক্যাম্প, যত্রতত্র প্লেনের চোরা ঘাটি, রাস্তাঘাটে হর হামেশাই মিলিটারি ট্রাক আর জিপ চোখে পড়ত। ওই সময় সব জায়গাতেই লোকের চাহিদা হয়েছিল, কলকারখানা, অফিসে, রেলে, মিলিটারিতে তো বটে। চাকরিটা পাবার পর আমাদের মাস তিনেকের এক ট্রেনিং হলো, তারপর আমায় পাঠিয়ে দিল মাকড়া সাইডিং বলে একটা জায়গায়। সে যে কি ভীষণ জায়গা আজ আর বোঝাতে পারবো না। বিহারেরই একটা জায়গা অবশ্য, মধ্যপ্রদেশের গা ঘেঁষে, কিন্তু জঙ্গলে আর ছোট ছোট পাহাড়ে ভর্তি। ওদিকে মিলিটারিদের এক ছাউনি পড়েছিল, শুনেছি গোলা বারুদও মজুদ থাকতো সেখানে। ছোট একটা লাইন পেতে মাকড়া থেকে লাইন দেড় দুই তফাতে ছাউনি গাড়া হয়েছিল। স্টেশন বলতে দেড় কামরার এক ঘর, মাথার উপর টিন, ইলেকট্রিক ছিল না, প্ল্যাটফর্ম আর মাটি প্রায় একই সঙ্গে। অবশ্য প্ল্যাটফর্মে মরণ ছড়ানো ছিল। স্টেশনের পাশেই ছিল আমার কোয়ার্টার, মানে মাথা গুজার ঠাই। সঙ্গী বলতে এক পোর্টার, তার নাম ছিল হরিয়া। সে ছিল জোয়ান, তাগড়া, টাঙিয়ে চালাতে পারত নির্বিবাদে। হরিয়া মানুষ বড় ভালো ছিল, রাম ভক্ত মানুষ। অবসরে সে আমাকে রামজি হনুমানজির গল্প শোনাত, যেন আমি কিছুই জানি না রাম সীতার। হরিয়াকে আমি খুব খাতির করতাম, কেননা সেই আমার ভরসা। হরিয়া না থাকলে খাওয়া দাওয়া বন্ধ, ভাত রুটি কচুর তরকারি, ভিন্ডির ঘেট, অরহর ডাল, আমড়ার টক সবই করতো হরিয়া। আহা, তার কি স্বাদ! মাছ মাংস ডিম হরিয়া ছুতরা, আমারও খাওয়া হতো না। তাছাড়া পাবই বা কোথায়? হপ্তায় একদিন করে আমাদের রেশন আসতো রেল থেকে, চাল, আটা, নুন, তেল, ঘি, আলু, পেঁয়াজ আর লঙ্কা। জায়গাটা যেমনই হোক, আমাদের কাজকর্ম প্রায় ছিল না। সারাদিনে একটা কি দুটো মালগাড়ি আসতো, এসে স্টেশনে থামতো, তারপর তিন চারটে করে ওয়াগন টেনে নিয়ে ছাউনির দিকে চলে যেত। একসঙ্গে পুরো মালগাড়ি টেনে নিয়ে যেত না কখনোই, আর প্রত্যেকটা মালগাড়ির দরজা থাকতো সিল করা। ওর মধ্যে কি থাকতো জানার উপায় আমাদের ছিল না। বুঝতে পারতাম গোলাগুলি ধরনের কিছু আছে, হরিয়া তাই বলতো। আমি অবশ্য অতটা ভাবতাম না, মালগাড়ির দরজা সিল করা থাকবে, এ আর নতুন কথা কি! তার উপর মিলিটারির বরাদ্দ মালগাড়ি। মালগাড়ি ছাড়া আসতো অদ্ভুত এক প্যাসেঞ্জার ট্রেন, জানলাগুলো জাল দিয়ে ঘেরা, ভেতরের শার্সি ধোয়াজ রঙের, কিছুই দেখা যেত না। দরজায় থাকতো রাইফেলধারী মিলিটারি। হপ্তা দু হপ্তা বাদে এরকম গাড়ি আসতো, দু এক মিনিটের জন্য দাঁড়াতো, আমাকে দিয়ে কাগজ সই করাতো, তারপর চলে যেত ছাউনির দিকে। গাড়িটা যতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতো ততক্ষণ কেমন এক গন্ধ বেরোত, ওষুধ ওষুধ গন্ধ। সঙ্গী নেই, সাথী নেই, লোক নেই কথা বলার, একমাত্র হরিয়াই আমার সাথী। দিন আমার বনবাসে কাটতে লাগলো, এসেছিলাম গরমকালে, দেখতে দেখতে বর্ষা পেরিয়ে গেল। অতিষ্ঠ হয়ে উঠলাম, মনে হতো পালিয়ে যাই, কিন্তু যাব কেমন করে? চাকরি পাবার লোভে বন সই করে ফেলেছি, না করলে হয়তো চলতো, কিন্তু সাহস হয়নি। আমার সবচেয়ে খারাপ লাগতো মালগাড়ির গার্ড সাহেবকে। ওরা কেউ মিলিটারি নয়, কিন্তু স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে দু চার ঘন্টা যা সময় কাটাতো, কেউ সে গল্পগুজব পর্যন্ত করতো না। ওরা কোন লাট বেলাট বুঝতাম না, কাজের কথা ছাড়া কোনো কথাই বলতো না। আর এটাও বড় আশ্চর্যের কথা, গার্ডগুলো যারা আসতো সবাই হয় মাদ্রাজি অ্যাংলো ইন্ডিয়ান, না হয় গোয়ানিজ ধরনের। একজন গার্ড শুধু আমায় বলেছিল, চুপি চুপি, কখনো কোনো কথা বলতে চাইও না, কখনো কোনো কথা জানতে চেয়েও না। আমরা মিলিটারি রেল সার্ভিসের লোক, তোমাদের রেলের নয়। আমরা আমাদের ওপরওয়ালার হুকুমে কাজ করি, আর কোনো কথা জিজ্ঞেস করবে না, কাউকে কিচ্ছু বলবে না। সেদিন থেকে আমি খুবই সাবধান হয়ে গিয়েছিলাম। সব জিনিসেরই একটা মাত্রা আছে। এই জঙ্গলে ওইভাবে একা পড়ে থাকতে থাকতে 6 মাসের মধ্যেই আমি যেন কেমন হয়ে গেলাম, পাগল পাগল লাগত নিজেকে। হরিয়াকে বলতাম, চলো পালিয়ে যাই। হরিয়া বলত, ওরে বাপ রে বাপ বলতো, অমন কাজ করলে হয় ফাটকে ভরে দেবে, না হয় ফাঁসিতে লটকে দেবে। অমন কাজ করবো না রে বাবু, ভয় আমার প্রাণেও ছিল। পালাবো বললেই তো পালানো যায় না। সময় কাটাবার জন্য আমি প্রথমে অনেক বলে কয়ে 2 প্যাকেট তাস আনাই। রেশনের চাল ডালের সঙ্গে তাস পাঠিয়ে দেয় এক বন্ধু। পেশেন্স খেলা শুরু করি। তবে কত আর পেশেন্স খেলা যায়, তাসগুলোতে ময়লা ধরে গেল। তারপর শুরু করলাম রেলের কাগজে পদ্য লেখা। এগুতে পারলাম না, পদ্য লেখা বড় মেহনতের ব্যাপার। শেষে পেন্সিল আর কাগজ নিয়ে ছবি আঁকতে লাগলাম। স্কুলে আমি ছোটবেলায় ড্রয়িং ক্লাসে কেটলিয়ে গেছিলাম। ড্রয়িং স্যার আমার আঁকা দেখে বেজায় খুশি হয়ে বলেছিলেন,
বাহ বেশ লাউ এঁকেছিস তো দেখছি, কাজ কর, এবার লাউ আঁকতে চেষ্টা কর, কেটলি হয়ে যাবে। তুই সবসময় উল্টে নিবি, তোকে বললো বেড়াল আঁকতে, তুই বাঘ আঁকা শুরু করবি, দেখবে বেড়াল হয়ে গেছে।
লজ্জায় আমি মরে গিয়েছিলাম সেদিন। তারপর আর ড্রয়িং করতে হাত উঠত না, বন্ধুদের দিয়ে আঁকিয়ে নিতাম। এতকাল পরে আবার ছবি আঁকতে বসে দেখলাম ভূত প্রেত দানব দত্তিটার হাতে এসে যায়, গাছপালা মানুষ আর আসে না। ছবি আঁকারও চেষ্টা ছেড়ে দিলাম, তবে হেজিবিজি ছাড়তে পারলাম না। কাগজ কলম হাতে থাকলে কিম্ভূত কিমাকার আঁকা বেরিয়ে আসতো। এইভাবে শরৎকাল চলে এলো। চলে এলো না বলে বলা উচিত, শরৎকালের মাঝামাঝি হয়ে গেল। ওখানে অবশ্য ধানের ক্ষেত, পুকুর, শিউলি গাছ নেই যে চট করে শরৎকালটা চোখে পড়বে। ধানের ক্ষেতে মাথা দুলিয়ে দুলিয়ে কেউ ডাকার নেই, আর একটাও শিউলি গাছ নেই যে সন্ধ্যে থেকে ফুলের গন্ধে মন আনচান করবে। ওসব না থাকলেও আকাশ আর মেঘ আর রোদ বলে দিত শরৎ এসেছে। একটা জায়গায় কিছু কাশফুলও ফুটেছিল। এই সময় একদিন এক ঘটনা ঘটল। তখন সন্ধ্যে রাত কি সবেই রাত শুরু হয়েছে, ইঞ্জিনের হুইসেল শুনতে পেলাম। রাতের দিকে আমাদের ফ্ল্যাগ স্টেশনে ট্রেন আসতো না, বারণ ছিল, একদিন শুধু এসেছিল। কোয়ার্টারে বসে ইঞ্জিনের হুইসেল শুনে আমি হরিয়াকে বললাম, তুই কচুর দাম বানা, আমি দেখে আসছি বলে একটা জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। কোয়ার্টার থেকে স্টেশন 25-30 পা। বাইরে বেরিয়ে যেন চমক খেলাম, মনে হলো যেন সকাল হয়ে এসেছে, এমন ফর্সা। আকাশের দিকে তাকিয়ে দেখি টলটল করছে চাঁদ, এমন মনোহর চাঁদ জীবনে দেখিনি। কি যে সুন্দর, কেমন করে বোঝায়, মনে হচ্ছে রূপর মস্ত এক ঘরার মুখ থেকে কলকল করে চাঁদের আলো গড়িয়ে পড়ছে নিচে। জ্যোৎস্নায় আকাশ, বাতাস, মাটি সবই যেন মাখামাখি হয়ে রয়েছে। এ আলো শেষ নেই, অন্ত নেই রূপের। আকাশের 2-1 টুকরো মেঘ সরে গেছে একপাশে, চাঁদের কাছাকাছি কিছুই নেই, শুধু জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে। স্টেশনে এসে দরজা খুললাম, তার আগেই চোখে পড়েছে অনেকটা দূরে এক মালগাড়ি দাঁড়িয়ে। ইঞ্জিনের মাথায় আলো জ্বলছে না, ড্রাইভারের পাশের আলোও নয়। দরজা খুলে আমাদের লণ্ঠন বার করলাম, লাল সবুজ লণ্ঠন। লণ্ঠনের মধ্যে ডিবি ভরে দিলাম জ্বালিয়ে। বাইরে এসে হাত মেরে মেরে লণ্ঠনের সবুজ আলো দেখাতে লাগলাম, মানে চলে এসো, স্টেশন ফাঁকা, লাইন ফাঁকা। ট্রেনটা এগিয়ে এলো না। কিছুক্ষণ পর দেখি মালগাড়ির দিক থেকে কে আসছে, হাতে আমার মতোই লাল সবুজ লণ্ঠন, তার হাঁটার সঙ্গে লণ্ঠন দুলছিল। আমি দাঁড়িয়ে থাকলাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। লোকটা কাছাকাছি আসতে চাঁদের আলোয় আমি তার পোশাকটা দেখতে পেলাম, সাদা পোশাক, গার্ড সাহেবের পোশাক। দেখতে দেখতে গার্ড সাহেব একেবারে কাছে চলে এলো, সামনে। আমি অবাক হয়ে লোকটাকে দেখতে লাগলাম। লম্বা চেহারা, ফর্সা, মাথায় কোকড়ানো চুল, বাঁ হাতে এক টিফিন ক্যারিয়ার। গার্ড সাহেব কাছে এসে দাঁড়ালো, দেখলো আমাকে।
তুমি এই ফ্ল্যাগ স্টেশনে আছো?
হ্যাঁ স্যার।
আমাদের ইঞ্জিন বিগড়ে গেছে, মাইল চারেক আগে ইঞ্জিনের কি হলো কে জানে থেমে গেল, ড্রাইভাররা চেষ্টা করে চালাতে পারলো না।
আচ্ছা,
বিকেল থেকে জঙ্গলের মধ্যেই পড়ে আছি, কোনো সাহায্য নেই, বাবার কোনো আশাও দেখছি না। সন্ধ্যের আগে ইঞ্জিন আবার চলতে শুরু করলো, ধীরে ধীরে চাকা ঘষ্টে ঘষ্টে, কোন রকমে এই পর্যন্ত এসেছি, আর এগুনো গেল না।
আমি বললাম, তাহলে খবর দিতে হয় স্যার?
হ্যাঁ, মেসেজ দিতে হয়, চলো মেসেজ দাও।
স্টেশনের ঘরে এসে টরেটক্কা যন্ত্র নিয়ে বসলাম, খবর দিতে লাগলাম। ভাগ্যিস টরেটক্কা যন্ত্রটা ছিল। তিন জায়গায় খবর দিয়ে যখন মাথা তুলেছি, দেখি গার্ড সাহেব চেয়ারে বসে ঝিমোচ্ছে।
দিয়েছো খবর?
হ্যাঁ স্যার, খবর দিয়েছি।
এবার তাহলে খাওয়া দাওয়া যাক। তোমার এখানে নিশ্চয়ই জল আছে?
ওই কলসিটাতে আছে।
ধন্যবাদ।
গার্ড সাহেব উঠে গিয়ে রেল কোম্পানির মগ আর অ্যালুমিনিয়ামের গ্লাসে করে জল নিয়ে বাইরে গেল। লোকটা বাঙালি নয়, অ্যাংলো ইন্ডিয়ানও নয়, ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। কোথাকার লোক আমি বুঝতে পারছিলাম না, তার হিন্দি বুলিও স্পষ্ট নয়। হাত মুখ ধুয়ে এসে লোকটা বলল,
আমি বড় হাংরি, আমি খাচ্ছি, তুমি কিছু খাবে?
না স্যার, আপনি খান।
তুমি একটু খেতে পারো, আমার যথেষ্ট খাবার আছে।
থ্যাংক ইউ স্যার, আমার কোয়ার্টার আছে, আমাদের রান্না হয়ে গেছে। আপনি খান, আপনার খিদে পেয়েছে। আগে যদি বলতেন আপনাকে আমার কোয়ার্টারে নিয়ে যেতাম, খাবারগুলো গরম করে নিতে পারতেন। গার্ড সাহেব আমার দিকে চোখ তুলে কেমন করে যেন হাসলো, বলল,
তোমার হাতটা বাড়াবে? বাড়াও না।
আমি কিছু বলতে না পেরে হাত বাড়ালাম। গার্ড সাহেব টিফিন ক্যারিয়ার থেকে এক টুকরো মাংস তুলে আমার হাতে ফেলে দিল। হাত আমার পুড়ে গেল যেন, মাটিতে ফেলে দিলাম। হাসতে লাগলো গার্ড সাহেব, হাসতে হাসতে খাওয়াটা শুরু করলো। আমি কাগজে হাত মুছতে লাগলাম, হাতে না ফুসকা পড়ে যায় আমার। খেতে খেতে গার্ড সাহেব বলল,
তোমার নাম কি ছোকরা?
নাম বললাম।
এখানে আসো কতদিন তুমি?
ছমাসের কাছাকাছি।
ভালো লাগে জায়গাটা?
না।
তাহলে আসো কেন?
কি করব, চাকরি তো স্যার।
চাকরি?
গার্ড সাহেব খেতে লাগলো, দেখলাম সাহেব খুবই ক্ষুধার্ত। খেতে খেতে সাহেব বললেন,
তোমাদের এখানে আজ কোনো ট্রেন এসেছে?
না স্যার, আজ কোনো গাড়ি আসেনি।
আমি বুঝতে পারছি না যে আমার গাড়িটা কেন এরকম হলো। ভালো গাড়ি, ঠিকই রান করছিল, হঠাৎ কেন থেমে গেল বুঝতে পারছি না।
ইঞ্জিন ব্রেকডাউন?
কিন্তু কেন? আমরা যখন ওই ছোট নদীতে বেরোচ্ছি, জাস্ট একটা কালভার্টের মতো ব্রিজ, তখন একটু শব্দ শুনলাম, অ্যারোপ্লেন যাওয়ার মতো শব্দ, কিন্তু শব্দটা জোর নয়, ভোমরা উড়ে বেড়ালে যেমন শব্দ হয় সেরকমই। ব্রেকভ্যান থেকে তাকিয়ে দেখলাম আকাশে কিছু দেখতে পেলাম না।
নদীর শব্দ?
না না, জলের শব্দ নয়। আশ্চর্যের ব্যাপার কি জানো, দু এক ফার্লং আসার পর ইঞ্জিন ভেঙে গেল,
হঠাৎ,
একেবারেই হঠাৎ। আর একটা ব্যাপার দেখলাম, খুব গরম লাগতে লাগলো। ওই সময়টা গরমের নয়, জায়গাটাও পাহাড়ি, বিকেল ফুরিয়ে আসছে, হঠাৎ অমন গরম কেন লাগবে বলতো? সেই গরম এত বাড়তে লাগলো, মনে হলো গা হাত পাশা পুড়ে যাবে। ড্রাইভাররা পাগলের মতো করতে লাগলো, পুরো গাড়িটাও যেন আগুন হয়ে উঠলো।
অবাক হয়ে বললাম, বলেন কি স্যার?
ঘন্টাখানিক এই অবস্থায় কাটলো, আমরা সবাই নিচে নেমে দাঁড়িয়ে থাকলাম।
তারপর
গরম কমতে লাগলো, কমতে কমতে প্রায় যখন স্বাভাবিক, তখন দেখি যে ইঞ্জিনটাও কোনো রকমের চলতে শুরু করেছে।
এ তো বড় অদ্ভুত ঘটনা।
খুবই অদ্ভুত। আরো অদ্ভুত কি জানো, আমরা গাড়ি নিয়ে খানিকটা এগোবার পর কোথা থেকে মাছির ঝাঁক নামতে লাগলো।
মাছির ঝাঁক? আমার গলা দিয়ে অদ্ভুত শব্দ বেরোলো।
সেই ঝাঁকের কথা বলো না, পঙ্গপাল নামে দেখেছো, তার চেয়েও বেশি, চারিদিকে শুধু মাছি আর মাছি। আমাদের গাড়িও ছুটতে পারছিল না যে মাছির ঝাঁক পেছনে ফেলে পালিয়ে আসবে। অনেক কষ্টে তাদের হাত থেকে রেহাই পেয়েছি। আমি তো ব্রেক ভ্যানের জানলা টানলা বন্ধ করে বসেছিলাম। ড্রাইভাররা মরেছে, জানি না মাছিগুলো ইঞ্জিনের কিছু গোলমাল করে দিয়ে গেল কিনা, তবে আগেও তো ইঞ্জিন খারাপ হয়েছিল।
আমি চুপ। অনেকক্ষণ পরে বললাম, এরকম কথা আমি আগে শুনিনি স্যার।
আমারও ধারণা ছিল না।
গার্ড সাহেবের খাওয়া শেষ হলো, জল খেলো, হাত ধুয়ে এলো বাইরে থেকে।
তুমি জানো এখানে ক্যাম্পে কি হয়?
গার্ড সাহেব জিজ্ঞেস করলেন। না স্যার, শুনি মালগাড়ি ভর্তি করে গুলিগোলা আসে।
ননসেন্স, এখানে প্রিজনার্স অফ ওয়ার রাখা হয়, যুদ্ধবন্দী, ক্যাম্প আছে, বিশাল ক্যাম্প।
আমার মনে পড়ল প্যাসেঞ্জার ট্রেনের কথা, জানালায় জাল, ধোঁয়াটে কাজ। বললাম, এখন বুঝতে পারছি স্যার।
তাছাড়া হাত পাকাটা উন্ডেড সোলজারদের এখানে চিকিৎসা করা হয়, মরে গেলে গোড় দেওয়া হয়, জানো তুমি?
চমকে উঠলাম আমি, কিছুই জানি না। মালগাড়ি দেখে ভাবতাম,
মালগাড়িতে হাজার রকম জিনিস আসে, খাবার দাবার, বিছানা, ওষুধপত্র, ক্যাম্পের নানান জিনিস।
টিফিন ক্যারিয়ার গোছানো হয়ে গিয়েছিল গার্ড সাহেবের, একটা সিগারেট ধরালো, আমাকেও দিল একটা, বলল,
থ্যাংক ইউ, আমি আমার গাড়িতে ফিরে চললাম। ড্রাইভাররা কি অবস্থায় আছে দেখি, কিন্তু তোমায় সাবধান করে যাচ্ছি, বি কেয়ারফুল। আমার মনে হচ্ছে এদিকে কিছু একটা হয়েছে, কি হয়েছে আমি বলতে পারবো না, সামথিং পিকিউলিয়ার, ম্যাগনেটিক ডিস্টারবেন্স নাকি কেউ এসে নতুন ধরনের বোমা ফেলে গেল কে জানে। আমি কিছুই বুঝতে পারছি না। অত মাছি, হাজার হাজার, লাখ লাখ। গার্ড সাহেব চলে গেলেন। স্টেশন ঘরের দরজা বন্ধ করে আমি কোয়ার্টারের দিকে আসছিলাম। দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে, জ্যোৎস্নার আলোয় ধপধপ করছে সব। হঠাৎ চোখে পড়ল মালগাড়িটা কিসে যেন ঢাকা পড়ে যাচ্ছে। তারপর দেখি মাছি, মাছির বন্যা আসছে যেন। দেখতে দেখতে আমার কাছে এসে পড়ল। বৃষ্টি পড়ার মতোই মাছি পড়ছিল। ভয়ে ঘেন্নায় আমি ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মরে যাওয়ার অবস্থা। ঘুম ভাঙল পরের দিন। হরিয়া ডাকছিল। দরজা খুলে বাইরে আসতে হরিয়া বলল,
বাবু জলদি গাড়ি আয়া।
স্টেশনে গিয়ে দেখি একটা প্যাসেঞ্জার ট্রেন, সেই জানলায় জাল লাগানো, ধূসর কাচের আড়াল দেওয়া, ওষুধের গন্ধ ছড়াচ্ছে প্ল্যাটফর্মে। গার্ড সাহেব কাগজ সই করাতে এগিয়ে এলো। তাকিয়ে দেখি গতকালের সেই গার্ড সাহেব নয়, নতুন মানুষ। কিছু বলতে যাচ্ছিলাম আমি, গার্ড সাহেব এমন চোখ করে তাকালো যেন আমাকে ধমক দিল, কথা বলতে বারণ করল। আমি চুপ করে গেলাম। কাগজ সই করে ফেরত দিলাম গার্ডকে, কিন্তু বুঝতে পারলাম না গতকালের মালগাড়ি, গার্ড সাহেব আর অত মাছি কোথায় গেল।
সম্ভবের আগে একটা অবশ্যই দিলেই কত সন্দেহ, কত সংশয় এসে বাসা বাঁধে। তেমনি গোপন এক সন্দেহ আর সংশয়ে বহু প্রাচীন গল্প বাক্সবন্দি করে বয়ে নিয়ে চলছে এবাড়ির লোকেরা। না, ঠিক গল্প নয়, এই রহস্য যেন ঘোর সত্যির মতন। সবাই তাই বিশ্বাস করে, আর এও বিশ্বাস করে যে এই রহস্যের জট খোলা অসম্ভব। যে গল্প বা জানিয়ে ঘোর রহস্য বাক্স, তা নিয়ে অন্তরাল যে কোনো ভ্রুক্ষেপ নেই তা নয়, বরং ভেতরে ভেতরে ভীষণ রকম ভীতু হয়েও বাড়ির অন্য সব সদস্যদের সকল উৎকণ্ঠা আর ভয়কে এক বিন্দু দোয়াজ করে নেয়নি। শুধু যে কথা বেশি বলে তাই নয়, বরং বোঝেও বেশি, অর্থাৎ বিন্দু দেখলেই বলে বসে বিসর্গ। অন্তরে এবারেরই মেয়ে, তবে অনেক দূরে, অর্থাৎ লতায় পাতায় দুঃসম্পর্কের এক বোনের মেয়ে। বাবা মা কেউ নেই, তাই এ বাড়িতে মেয়ের মতোই বড় হয়েছে। এই বাড়ির মালিক মহিউদ্দিন সিরাজ গত হয়েছেন বেশ আগে। ভদ্রলোকের তিন ছেলে দুই মেয়ে, সবাই নিঃসন্তান। সেজন্যই অন্তরাকে সবাই চোখে হারায়। সবাই তাকে ভালোবাসলেও বিষয়টা খুবই অপছন্দ আসিয়া বেগমের, কারণ আসিয়া বেগম ভাবেন অন্তরা তো আর এবারের বংশধন নয়, তবে ওকে নিয়ে এত মাতামাতি কিসের। অথচ তারই অপছন্দ আপত্তি কেউই যেন গা করে না। সত্যি বয়সের ভার জীবন থেকে সবকিছুই কেড়ে নেয়। এত সব আপত্তি, উৎকণ্ঠা আর রহস্য গল্পের চাপা পড়া জানা অজানা নিয়ে দিন কাটছে এবারের লোকেদের। বহু বছর পরে বাড়িতে আনন্দ সংবাদ আসছে, সেই সঙ্গে অজানা ভয় অপেক্ষা করছে। ও আচ্ছা, বাড়ির নামটাই তো বলা হয়নি, যে নামের সঙ্গে সেটে গেঁথে আছে রহস্য গন্ধ। এই বাড়ির নাম রক্তজবা। তবে বাড়ির কোথাও কোনো জবা গাছ নেই, এমনকি কোনো ফুল গাছও না।
মামি, ও মামি, মেজো মামি, ছোট মামি, কোথায় গেলে? এদিকে এসো একবার।
কি রে অন্তরা, এত চেঁচাচ্ছিস কেন? বাড়ি তো মাথায় তুলে ফেলেছিস।
এইদিকে এসো তো। কি কাণ্ড রে বাবা, এবার কি হবে?
আহা, কি হয়েছে বলবি তো? এত কথা না বলে আসল কথাটা বলে ফেলতো। তুইও দেখছি মার মতো হয়ে যাচ্ছিস, মূল কথা বাদ দিয়ে ডালপালায় চড়ে বেড়াস।
আমি বলতে পারবো না, তুমি এসো আমার সঙ্গে, নিজের চোখেই দেখতে পারবে। এই যে দেখো, দেখেছো?
একই, এইটা কিভাবে সম্ভব? এখানে এই গাছ এলো কোত্থেকে? আর এতদিন ছিল না যখন, আজ তবে কেন আবার?
আমি এই দিকটায় এসেছিলাম লেবু তুলতে, হঠাৎ ওখানে চোখ পড়ল। আর দেখো গাছটা মনে হচ্ছে বেশ কদিন ধরে হয়েছে, আমরা কেউ তো এই দিকটায় আসি না, তাই চোখে পড়েনি।
আশ্চর্য, যতবারই গাছটা শেকড় সহ তুলে ফেলা হচ্ছে ততবারই তো গাছটা আবার গজাচ্ছে। এত বছর পর ঠিক একই জায়গায় গাছটা কেন হলো? তবে কি দূর কি ভাবছি আমি?
আমিও তো তাই ভাবছি। এখন কি হবে?
কি আর হবে, কিচ্ছু হবে না। মেজো ওকে ডেকে তো লাভ নেই, ছোট এসে পৌঁছেছে রে, ডেকে নিয়ে আয় তো, এই গাছ আজই তুলে ফেলতে হবে।
ছোট মামা তো এখন এসে পৌঁছায়নি, মামিকে বলেছে আরো কিছুদিন নাকি থাকতে হবে।
ও আচ্ছা, আমি মেজোকে জানাচ্ছি। অবশ্য মেজোকে জানানো আর কলা গাছকে জানানো একই কথা। তুই এক কাজ কর, বাড়ির কাউকে এখনই কিচ্ছু বলবি না, আর মাকে তো নাই।
আচ্ছা, কিন্তু নানি যদি জানতে চায় তখন?
মা অযথা জানতে চাইবে কেন? তুই মার ঘরে যাবি না, আমি বললে তারপর যাবি, মনে থাকা যেন, এ নিয়ে আর কথা হবে না।
ঠিক আছে, কিন্তু মামা।
বললাম তো কথা হবে না।
ভাইজান, আপনার ভাই আসতে আরো কিছুদিন লাগবে, আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন, আমি অবস্থা এখানে থাকবো না।
ও, তোমার কানেও খবর চলে গেছে? কে দিল অন্তরা? এই মেয়েটা কোনো কথাই পেটে রাখতে পারে না দেখছি, তার মানে মার কানেও চলে গেছে।
না, অন্তরা কিছু বলেনি, ওর হাঁক ডাক শুনে আমি দূর থেকে দেখতে পেয়েছি। তাছাড়া আপনি তো ভাইজান বিশ্বাস করেন না, আমি দুই দিন সন্ধ্যায় পুকুর ঘাটে ওই কাঁসার ঘটি দেখেছি।
শোনো, এত বছর এই বাড়িতে আছি, আমি কোনোদিন পুকুর ঘাটের ওই জিনিস দেখলাম না, আর তোমরা বৌরা এ বাড়ির সব মেয়েগুলো কাঁসার ঘটি লোটা সব দেখে ফেললে। আমার ধারণা তোমাদের মেয়েদের কল্পনা শক্তি প্রখর, ওই কাঁসার ঘটি তাই কল্পনাতেই দেখে ফেলো তোমরা।
আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না?
কিভাবে বিশ্বাস করব? তোমার তো ওই পুকুর ঘাটের দিকে যাওয়া নিষেধ, আর আমি জানি তুমি ওই দিকটায় যাও না। আর অন্তরের কথা ভিন্ন, ও ছোট মেয়ে এদিক সেদিক করে বেড়ায়, কিন্তু তাই বলে
আমি মায়ের ঘর থেকে দেখেছি। আমার ধারণা যেদিন আমি ওই কাঁসার ঘটি দেখেছি সেই দিনই ওই জবা গাছটার জন্ম হয়েছে।
তোমরা কি এই বাড়ির পুরনো গল্পটাকে ভুলতে পারবে না, নাকি ইচ্ছে করেই ভুলতে চাও না? সকাল বিকাল ওই গল্পের গোড়ায় নিয়ম করে পানি ঢালো যাতে গল্পটা বেঁচে থাকে, তাই না?
ভাইজান, বড়ভাবে মারা যাওয়ার পরও আপনি কেন এসব বিশ্বাস করেন না জানি না, কিন্তু আমি আজই বাপের বাড়ি চলে যাব।
ওই বদ্ধ গ্রামে ডাক্তার কবিরাজ হাসপাতাল কিছুই নাই, বুঝতে পারছো কত রকম বিপদ ঘটতে পারে?
ডাক্তার কবিরাজ ছাড়াও আগের মানুষজনদের বাচ্চা কাচ্চা হতো তো, আপনি আপনার ভাইকে বলে দেন শুধু।
তোমার বাড়িতেও তো কেউ নাই, কার কাছে গিয়ে উঠবা?
আমার এক ফুপু আছেন, উনি দেখাশোনা করবেন।
দেখো ছোট বউ, আজাদ ঢাকা থেকে আসুক, আর তোমার যদি বেশি ভয় লাগে ঘর থেকে বের হওয়ার দরকার নাই। আমার তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না, মামলা মোকদ্দমার অনেক জরুরি তারিখ পড়বে।
আমি অন্তরাকে নিয়ে রওনা হই, আপনি মাকে একটু বুঝিয়ে বলেন, আমার কথা চেয়ে আপনি বললে ভালো হবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আর একটা কথা, তুমি একদম ভয় পেও না, ওই জবা গাছে তো আর এখনই ফুল ফুটবে না, তার আগেই আমি গাছটা কেটে ফেলবো।
ভাইজান, মরতে তো হবেই একদিন, কিন্তু তবুও ওই গাছটাও আপনি উঠাবেন না, যদি বড় ভাবের মতো আমিও।
তোমরা মেয়েরা ভয় নামক ব্যাধিতে বড় বেশি বিচলিত হয়ে পড়ো, এজন্যই পৃথিবী থেকে ওইসব ভয়ের রূপকথা আজও বাদ দেওয়া যাচ্ছে না। তুমি শিক্ষিত মেয়ে হয়েও এসব।
আপনার কথা ঠিক, কিন্তু ভাইজান, এবারের অভিশাপের কথা তো আপনার মনে আছে, আগের ঘটনাগুলো যদি।
ওইসব অভিশাপ টভিশাপ কিছু না, বাবার দোষে হয়তো কোনো আপত্তিকর ঘটনা একবার ঘটেছিল, আর পরের ঘটনাগুলো আমাদের সবার ভুল ছাড়া আর কিচ্ছু না। এত বছর পরও কি ওইসব ঘটনা আবার ঘটবে ভাবছো? তোমার কিচ্ছু হবে না, দেখে নিও।
এবারে তিন ছেলেই উকিল, বড় ছেলে ইকবাল হোসেন যতই কুসংস্কার বর্জিত মানুষ হোক না কেন, ভিতরে ভিতরে কেন যেন একটা অজানা কিছু করবার খারাপ ইঙ্গিত দিচ্ছে। না, ছোট ভাইয়ের বউ যতই বলুক না ওইসব অভিশাপের কথা, আসলে অভিশাপ বলে পৃথিবীতে কিছু হয় না, যে যার কর্মের ফল ভোগ করবে এটাই নিয়ম। কিন্তু জাহানারা, ওর সঙ্গে তবে কেন এমন ঘটনা ঘটল? তবে কি রক্ত যাবার অভিশাপ বলে সত্যি কিছু আছে এ বাড়িতে? বাবার ভুল শোধরানোর কি কোনো উপায় নেই? ধুর, কিসব ভাবছে, এই ছোট্ট শহরে অনেক গুণীজন বলেছে বাড়িটার নাম বদলে নতুন কোনো নাম রাখতে, আর পেছনের ওই পুকুরটা মাটি চাপা দিয়ে ভরাট করে ফেলতে। সে উদ্যোগ নেওয়াও হয়েছিল, তিন ভাই মিলে প্রায় লাখখানিক টাকার মাটি ফেলেও কোনো সুরাহা হয়নি, বরং বইয়ের ভাষায় একে বলে অযথা জলে টাকা ফেলা। কে জানে কতটা গভীর ওই পুকুর, উঠানে যে পাশের বড় ঘরটাতে বর্তমানে খোপ খোপ করে আলাদা ঘর করা, তিন ভাই চেম্বার করা, সেটা একসময় ঠাকুর ঘর ছিল। এবারে শেষ মালিক ছিলেন শশীকান্ত বাবু, যার কাছ থেকে ইকবাল হোসেনের বাবা বাড়িটা কিনে নিয়েছিলেন। বাড়ি বিক্রির সময় শশীকান্ত বাবু নাকি ইকবাল হোসেনের বাবাকে বলেছিলেন, এ বাড়িতে প্রতিষ্ঠিত কৃষ্ণকালী মূর্তিটি যেন নষ্ট করা না হয়। অথচ রাতের অন্ধকারে কে বা কারা কৃষ্ণকালী মূর্তিটি চুরি করে নিয়ে যায়। এরপর থেকে এ বাড়িতে অভিশাপ লেগেছে। পরে অবশ্য জানা যায় কৃষ্ণকালের মূর্তি আসলে পুকুরে ফেলে গিয়েছিল ওরা। শশীকান্ত বাবু চিরকুমার ছিলেন এবং তিনিই কৃষ্ণকালের পূজা করতেন। সারা জীবন তিনি পূজাপাঠ আর ধর্মকর্ম নিয়েই সময় কাটিয়েছে। শশীকান্ত বাবুর নাকি বাম চোখটা নষ্ট ছিল। উনি বলতেন জবা ফুল তুলতে গিয়ে সাপের ছোবল খেয়েছেন চোখে। খুবই আশ্চর্যের কথা, সাপ কখনো চোখে ছোবল দেয়? আর যদি দেয়ও মানুষ বাঁচে নাকি? জবা ফুলে তো গন্ধও নেই। সাপ তো শুনেছি কামিনী বা হাসনুহিনা গাছের গোড়ায় বেশি থাকে, কারণ সেসব ফুলের গন্ধ খুব কড়া। কে জানে, এসব গল্প সবই ইকবালের শোনা কথা। তবে লোকে এও বলে যে শশীকান্ত ধার্মিক বলেই ভয়ঙ্কর সাপের ছোবল ওনাকে কাবু করতে পারেনি। কিন্তু ওই রক্ত জবা গাছটা আলাদা একটা গাম্ভীর্য পেয়ে গেল। অবশ্যই গাছটার নামই কি বাড়িটার নামকরণ কিনা সেটা অবশ্য জানা যায়নি। এই বাড়ির সম্পর্কে অনেক কিছু জানেন ইকবালের মা। অথচ রক্ত জবা বাড়ির এত গল্প থাকা সত্ত্বেও উনি একই গল্প ঘুরে ফিরে বারবার বলেন, আর এবারে ছেড়ে কোথাও যেতে চান না। সত্যি মানুষের চরিত্র কত বিচিত্র যে হয়। নানান ভাবনার বীজ মাথার ভিতর ডালপালা ছড়াচ্ছে, এক্ষুনি ভাবনা চারা গাছটাকে উপড়ে ফেলতে হবে, সেই সঙ্গে এই নতুন গজানো রক্ত জবা চারাটাও। এমন সময় অন্তর আবার ছুটতে ছুটতে এলো। ও চোখে মুখে রাজ্যের বিস্ময় যেন ঠিকরে বের হচ্ছে।
বড় মামা, এই মুহূর্তে যা দেখলাম তাতে মনে হচ্ছে এই বাড়িতে আবার কোনো ঘটনা ঘটবে।
আমি সরাসরি সে ঘটনাটাই শুনতে চাচ্ছি, মানে যা তুই আন্দাজে এত জোর দিয়ে বলছিস। বল।
আমি জানি তো আমার কথা তুমি বিশ্বাস করবে না, আর করলেও স্বীকার করবে না। উপরে সাহসী যুক্তি দেখাবে, তারপরেও ঘটনা অলৌকিকভাবে সত্যি।
আমি অবাক হয়ে ভাবি আমার মায়ের প্রভাব তোর উপর এতটা কিভাবে পড়লো। তুই তো মার ধারে কাছে খুব একটা যাস্তাস না।
সব সময় আমাকে তোমার মায়ের সাথে তুলনা করো কেন বলো তো?
মূল কথাটা আবার হারিয়ে ফেলিস না, বল এবার।
মামা, এই দেখো আমার গায়ের লোম কাটা দিচ্ছে, বিশ্বাস করো এইমাত্র দেখে এলাম। তোমাদের ওই অভিশপ্ত রক্ত জবা গাছে অলরেডি কুড়ি এসে বসে আছে।
মানে তখন তো কোনো কুড়ি দেখলাম না, আর তুই বা ফুল গাছের আশেপাশে এত ঘোরাঘুরি করছিস কেন? সামান্য একটা গাছকে তোদের অভিশপ্ত না বানালে আর চলছে না, তাই না?
আমি গিয়েছি অন্য একটা কারণে, ছোট মামি পাঠিয়েছিল। আর একটা কথা, ছোট মামি বলেছে মামি না যাওয়া পর্যন্ত গাছটা যেন না তোলা হয়।
সেটা তো শুনলামই, কিন্তু তখন যে গাছে একটাও কুড়ি দেখলাম না, সে গাছে এখন কুড়ি আসবে কিভাবে?
এইবার বিশ্বাস হচ্ছে তো? রক্তজবা গাছের সঙ্গে তোমাদের ওই পুরনো মা কালীর মূর্তি আর মূর্তি ঘরের কাঁচের ঘটি সবই এই বাড়ির অভিশাপ। নানি ঠিকই বলে। আর কি বলে জানো তো?
চুপ কর তো, ভাবতে দে। নিশ্চয়ই কোনো না কোনো পাতার ফাঁকে সকালেই জবা ফুলের কুড়ি লুকানো ছিল, আমরা হুট করে টেনশন করে লক্ষ্য করিনি।
আমি জানি তুমি মনে মনে এখন রক্ত জবার কুড়ি নিয়ে চিন্তা করবে, আর উপর উপরে এমন একটা ভাব করবে যে কিছুই হয়নি, তাই না মামা?
হ্যাঁ তাই। এখন যা, আমার শোবার ঘরের বইয়ের আলমারি থেকে হিবিস্কাস প্রজাতির উপর যে ফুলের ছবিটা দেয়া বইটা আছে সেটা একবার দিয়ে যা।
নানি কি বলে জানো, যতই এসব বই পুস্তকের জ্ঞানী জ্ঞানী লিখা পড়ে বিশ্বাস থেকে নড়বড়ে করো না কেন, জগতে রহস্য নামক অন্ধকার জগৎ অবশ্যই আছে।
মায়ের যেসব জ্ঞানী জ্ঞানী বাণী তোকে এতটা প্রভাবিত করে সেসব নিয়ে তুই বরং একটা বই লিখে ফেল, আমি ছাপানোর ব্যবস্থা করব। তুই এত বিরক্তিকর হয়ে যাচ্ছিস, কোন দিন যে তোকে লাঠি পেটা করব ঠিক নেই।
নানি তো আরো বললো ওই রক্তজবা নাকি একজন পাহারাদারও আছে এই বাড়িতে। সাপ, সাপটা নাকি গতরাতেও নানির ঘরের পাশ দিয়ে গেছে, তখন সরসর শব্দ শুনেছে নানি।
ভাগ্যিস তুই ওই পাহারাদার সাপের শব্দ শুনিস কি? আমার সামনে থেকে যা তো তুই, মায়ের মুখের কথা আমাকে ডাবিং করে শোনাতে হবে না। মা ওইসব গল্প লক্ষবার আমাদের ভাই বোনদের শুনিয়েছে, মা আজকাল সবই কানে শুনছেন। যা তো তুই।
যাচ্ছি যাচ্ছি। ও বড় মামা, ছোট মামি বললো নানি গ্রামে যাওয়ার অনুমতি দিয়েছে, এখন তুমি বললেই সব সমস্যার সমাধান।
আচ্ছা তুই কি এ বাড়ির বার্তাবাহক হয়েছিস? পড়াশোনা নেই তোর? সারাদিনই তো তুই পার করছিস অপ্রয়োজনীয় কাজ করে। ছোট মামির গ্রামে যাওয়া নিয়ে তোকে না ভাবলেও চলবে। কি হয়েছে ঝর্ণা?
ছোট মামি তুমি এমন করছো কেন? কি হয়েছে ভাবিয়েছ? আমাকে মনে হয় সাপে কেটেছে।
মানে কি বলছো এসব? কিভাবে আর এখানে সাপ আসবে কোত্থেকে? হ্যাঁ কই, কোথায়? কি উল্টা পাল্টা বকছো? কোথায় সাপে কেটেছে দেখি। এই অন্তরা এক্ষুনি চল হাসপাতালে যেতে হবে।
কই, কোন জায়গায় সাপে কামড় দিল দেখি? জায়গা তো শক্ত করে আগে বাঁধতে হবে।
আরে তাড়াতাড়ি দড়ি টড়ি কিছু নিয়ে আয়।
আমার পেটের বাচ্চার কোনো ক্ষতি হবে না তো ভাইজান, আপনার ভাই আসলে আমি আমি তাকে কি জবাব দেব?
আহা আগেই আজে বাজে কথা বলো না তো, আজকাল সাপ টাপ কাটলে কিছুই হয় না, আধুনিক অনেক চিকিৎসা বের হয়েছে।
এই যে এই নাও দড়ি, নানি শুনতে পেলে বাড়ি মাথায় তুলবে।
আগে হাতটা শক্ত করে বেঁধে ফেল, পরে চিন্তা করিস ওইসব।
আমি জানতাম কিছু একটা ঘটবে, আগে বলেছিলাম আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন ভাইজান। অভিশপ্ত গাছ যখন এ বাড়িতে আবার ফিরে এলো তখন কিছু না কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছেই। আমার কি হবে এখন?
তুমি কোনো চিন্তা করো না, এমন শক্ত করে বেঁধে দিয়েছি কিচ্ছু হবে না তোমার।
অন্তরা তুই মামিকে নিয়ে আস্তে আস্তে বের হ, আমি রিক্সা ডাকছি, দেরি করিস না, দ্রুত কাজ কর।
হ্যাঁ হ্যাঁ চলো। আসতে মামি আমাকে ধরো, সাবধানে সাবধানে আসো। আরে তো কাঁদছো কেন? ভয়ের কিচ্ছু নেই। সাপটা দেখতে কেমন ছিল বলো তো?
হলুদ আর কালো ডোরা ডোরা।
অন্তরা, এই অন্তরা কই, রিক্সা এসে গেছে।
আসছি মামা।
হয়তো আসলে বনি নয় মনি। গতকাল নুরুমিয়া এক গাদা শিং মাছ নিয়ে এসেছিল, সেগুলো রান্নাঘরে বালতিতে জিয়ে রাখা হয়েছে। পানি বদলে দিলে জিওল মাছ বেশ কয়েকদিন বেঁচে থাকে। কোনো দরকার ছিল না ছোট বউয়ের সে মাছের পানি বদলে দেয়া। মেজ বউ শিং মাছ কখনো ধরে না, তার নাকি মাছে নড়াচড়া দেখলেই গা ঘিনঘিন করে। নুরুর মাকে বললে তিনিই করতেন। ব্যাস ঘটনা এইটুকুই। কিভাবে যেন জিওল মাছের বালতিতে একটা ছোট ঢোড়া সাপ এসে জুটেছে। ওটা দেখতে পেয়ে হাতের উপর মাছ ছেড়ে দিয়েছে ঝর্ণা। হয়তো শিং মাছের কাঁটা লাগাতে সাপের কামড় ভেবে বিকট চিৎকার করেছে। এছাড়া ঢোড়া সাপে বিষ নেই, ঢোড়া সাপ কামড়ালে সামান্য জ্বালা পোড়া হয়তো হয় কিন্তু তেমন ক্ষতি হয় না। হাসপাতালের ডাক্তার বললেন কোনো সমস্যা নেই, সাপ কাটার ক্ষতও নয় এটা, যেহেতু ঝর্ণা অন্তঃসত্ত্বা তাই তাকে কোনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। এবারে এত হইচই চিৎকার চট করে আসিয়া বেগমের কানে যায় না, কারণ ওনার ঘরটা মূল বাড়ি থেকে আলাদা আর খানিকটা দূরে। তবে আসিয়া বেগমের ঘরে জানালা দিয়ে ওই রক্ত যাওয়া গাছ পুকুর ঘাট সব স্পষ্ট দেখা যায়, সেজন্যই আসিয়া বেগম উত্তরের জানালা খোলেন না। অবশ্য বয়স্ক আসিয়া বেগম স্বীকার না করলেও তিনি যে এখন আর কানে শোনেন না এটা সবাই জানে। বাড়ির যা কিছু ঘটনা অঘটন সব অন্তরাই আগবাড়িয়ে বলে আসে। রক্ত জবা বাড়ির সবকটা ঘরই টিনের, শুধু আসিয়া বেগমের ঘরটা লাল ইটের আর ছাদটা টালির। সবার ধারণা লাল ইটের ওই ঘরটাই আসলে মূল ঠাকুর ঘর ছিল হয়তো। এবারে ডিজাইন মোটেও সুন্দর নয়, কেমন যেন জবর জঙ্গল টাইপ। অবশ্য আগের বাড়িগুলো তো আর অত মাপঝোক করে করা হতো না, জ্যামিতিক নকশা মেনেও বানানো হতো না। তবে যারা সত্যি বিলাসী ছিলেন তাদের কথা আলাদা। সে যাক, আসিয়া বেগম সাপে কাটার ঘটনাটা শুনলেন এবং আতঙ্কে হিম হয়ে গেলেন। তার ধারণা রক্ত জবা গাছের যে পাহারাদার সেই সাপের কোনো ইঙ্গিত এটা, যাতে গাছটা নিয়ে কেউ বাড়াবাড়ি না করে। এদিকে জবা গাছের কুড়িয়ে আসাটাও তো আরো ভয়ঙ্কর ব্যাপার। ঝর্ণা অর্থাৎ ছোট বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু ওই যে বলে কপালে লিখুন না যায় খন্ডন, যে ফুপুর ভরসায় ছোট বউ গ্রামে গেল তিনি হঠাৎ করে মারা গেলেন, কাজে বাধ্য হয়ে ঝর্ণা আর অন্তরে ফিরে এলো সেই অভিশপ্ত রক্ত জবা বাড়িতে। তবে এবার অন্য সিদ্ধান্ত হলো, ঝর্ণাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হবে আগে থেকেই।
অন্তরা, অন্তরা, চেম্বারে ভাইজানকে দেখেছিস? এসেছে কোর্ট থেকে?
এসেছে, কিন্তু চেম্বার ভর্তি লোকজন, খুব ক্যাচম্যাচ শোনা যাচ্ছে। কেন মামি?
না এমনি।
নুরুর মা তো রাজি, সে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে যাবে আর রাতে থাকবে, মাঝে মাঝে আমিও থাকবো। তাছাড়া কলেজ থেকে তো হাসপাতাল কাছে, আর আসার সময় রোজ দেখা করে আসবো।
আগে দেখ শেষ পর্যন্ত আমি হাসপাতালে ভর্তি হই কিনা।
এ আবার কেমন কথা, তুমি তো অস্থির হয়ে যাচ্ছ এ বাড়ি থেকে যাওয়ার জন্য, এখন দেখছি উল্টো সুর।
সব ব্যাপারে তুই তদন্ত করতে আসিস না তো অন্তরা? খুব কথা শিখেছিস তুই আজকাল।
তোমরা সবাই আমাকে সুযোগ পেলেই এত বকাঝোকা করো কেন বলো তো? তবে তুমি না গেলে মনে মনে আমি খুশি। কার সাথে আমি কথা বলবো বলো তো? মেজু আমি তো কথা বলতে পারে না।
মেজু ভাবি কেন কথা বলতে পারে না, তার কারণ আমি বুঝতে পেরেছি। ওই ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থাই করতে হবে।
মানে তুমিও কি বাবা হয়ে যাবে নাকি? কি হয়েছে খুলে বলো তো। ও আচ্ছা, এই জন্যই বড় আমাকে খুঁজছিলে তাই না?
এবার বুঝতে পারছিস কেন তোকে সবাই বকাঝকা করে? কারণ তুই বেশি বুঝিস আর অতিরিক্ত কথা বলিস। ভাইজান তোকে আদর দিয়ে দিয়ে বাঁধন ছাড়া করে ফেলেছে একবারে।
বলো না মামি, তার মানে ওই রক্ত জোগার অভিশাপে মেজো মামি বোবা হয়ে গেছে? এটাই সত্যি? তা না হলে এত চিকিৎসা, এত ডাক্তার ভর্তি দেখানো হলো, অথচ মানুষটার কথাই বললো না।
বড় ভাবির মৃত্যু আর এ বাড়ির সমস্ত মেয়েদের পরপর বাচ্চাগুলোর ওরকম অদ্ভুতভাবে মারা যাওয়া সবই হয়েছে এবারের অভিশাপের কারণে। আচ্ছা বাবা কি সব সময় জবা ফুল গলায় নিয়ে গাছের তলায় বসে থাকতেন?
সব সময় কিনা তা তো জানি না, তবে নানা নাকি একটা ভয়ঙ্কর জিনিস নিজের চোখে দেখেছেন, আর তারপর থেকে রোজ রাতে স্বপ্নেও দেখতেন।
ওই ভয়ঙ্কর ঘটনাটা কি? সারা দিন তো মার কাছে গিয়ে বসে থাকিস, অথচ এই গল্পটা এখনো ওনার পেট থেকে বের করতে পারলি না? আমাকে তো কিছুই বলে না, তাছাড়া আমি অনেক পরে এই বাড়িতে বউ হয়ে এসেছি।
আমি কি করে এত সব জানবো বলো তো, ওইসব ঘটনা তো আমার জন্মেরও আগে। আমিও তো সব শুনেছি, নিজের চোখে তো আর দেখিনি।
মাকে জিজ্ঞেস করবি তো কি স্বপ্ন দেখতেন রোজ রাতে?
কেন ওইসব নিয়ে পড়েছ? আচ্ছা তুমি কি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছো নাকি?
না।
কি হয়েছে, কি তোমরা কি শুরু করলা বলো তো ছোট বউ? আমি এত ঝামেলা করে কমিশনারকে ধরে আগে ভাগে হাসপাতালে সিট নিলাম, আর এখন বলছো তুমি বাড়িতে থাকবে?
ভাইজান আপনি রাগ করবেন না, আমি ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আগের সিদ্ধান্তটাই বরং ভুল ছিল, আমি এই অবস্থায় বাড়ি ছাড়তে গেলে বিপদ বাড়বে, তার চেয়ে উনি যা চায় মানে এ বাড়ির।
তুমি তো মনে হয় অতি চিন্তায় আওলায় ভাবার ক্ষমতা তোমার নষ্ট হয়ে গেছে। তা না হলে দুই দিন আগে যে মানুষ অস্থির হয়ে এই অবস্থায় গ্রামে চলে গেলে এত ঝামেলা করে হাসপাতালে সিট নিতে হলো, সে আবার মুহূর্তেই সব পাল্টাতে চাইছে।
আমি আপনার ভাইকে বলেছি, সে আমার সমস্যা বুঝতে পেরেছে আর এও বলেছে আমি যা চাই তাই হবে, আমি কোথাও যাব না, এ বাড়িতেই আমাকে থাকতে হবে।
আশাদের কথা বাদ দাও, এক কাজে পাঠালাম আর সে আরেক কাজের ঝামেলা পাকিয়ে বসে আছে, এখন আর ঢাকা থেকে বাড়ি আসতেই পারছে না, গর্দভ একটা। আবার ওখানে বসে বসে তোমার কথার সাথে ঢোলের মতো তাল দিয়ে যাচ্ছে।
আমি হাসপাতালে যাব না।
আমার তো মান সম্মান বলে একটা জিনিস আছে, কমিশনার সাহেবকে আবার কি বলবো? আগেই বোঝা উচিত ছিল। তোমরা মেয়েরা আসলে জট পাকাইতে খুব ভালোবাসো, আর সেই জট খুলতে খুলতে ছেলেদের জীবন শেষ হয়ে যায়।
আপনি রেগে আছেন, আমাকে যা বলার বলেন, শুধু মাকে বোঝান।
আমি কাউকে বোঝাতে পারবো না, বরং তুমি তোমার নিজেকে বোঝাও কি চাও। অযৌক্তিক আবদার নিয়ে বারবার আমার কাছে আসবে না, যা ইচ্ছে করো।
আজকালের মধ্যেই রক্ত জবা গাছে ফুল ফুটবে।
রক্ত জবা গাছে ফুল না ফুটলেও এবাড়ির সমস্ত মহিলাদের মাথায় রক্ত জবা ফুল ফুটে বসে আছে। মাথার ভেতরের ওই গাছ আর ফুল জীবনেও নিশ্চিন্ন করা যাবে না।
ভাইজান, আমি যা করছি তাতে সবারই মঙ্গল হবে, আপনি আমার উপর বিশ্বাস রাখেন।
আমার কাছে বিশ্বাস আর অবিশ্বাস বলে কিছু নেই। এত বছর পরও যখন পুরনো বিষয়গুলো তোমরা জোর করে টেনে আনতে চাইছো, তখন সবকিছু বিশ্বাসের ঊর্ধ্বে চলে যাচ্ছে।
কি যে ঘটছে বাড়িতে তা বোঝার চেষ্টা ছেড়ে দিয়েছি একবার। যা যা ইচ্ছে করুক, আর নয় আর ভালো লাগছে না। কেন যে আসাদের বউ এক একবার এক এক কথা বলছে কে জানে। অবশ্য এত বছর পর প্রথমবার যা হচ্ছে এটাই একটা কারণ। মেয়েরা প্রথমবার মা হলে তাদের মধ্যে নানা ধরনের অজানা উদ্বেগ বাসা বাঁধে। কেন জানি আজ ইকবালের বারবার তার স্ত্রী জাহানারার কথা মনে পড়ছে। হঠাৎ একদিন জাহানারা ইকবালকে মাঝরাতে বলেছিল, আমার পেটে ছেলে সন্তান, এই সন্তানকে বাঁচাতে হলে আমি যেসব স্বপ্ন দেখেছি সে সব মানতে হবে, কেউ জানবে না, শুধু তুমি আমাকে সাহায্য করবে। যেসব উদ্ভট স্বপ্ন ইকবালকে ও বলেছিল, সেসব স্বপ্ন বিশ্বাস করা ইকবালের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আর সেসব কথা লোক জানাজানি হলে সবাই ভাবত জাহানারার ভয়ঙ্কর কোনো অসুখ হয়েছে। রাতের পর রাত ওইসব স্বপ্ন জাহানারাকে বদ্ধ উন্মাদ করে দিচ্ছিল। হঠাৎ যেন বাবার মতোই কিছু পরিবর্তন চোখে পড়তে লাগলো। একদিন রাতে ঘুম ভেঙে দেখে জাহানারা নেই, নিকশ কালো অন্ধকারে কোথায় গেল ওই মেয়ে। সারা বাড়ি খুঁজে ঠাকুর ঘরের পেছনে যেতেই দেখে জাহানারা মধ্যরাতে রক্ত জবা গাছের নিচে বসে আছে। টর্চের সরু আলো ফেলতেই দেখে গাছ ভর্তি ফুল, আর তার নিচে লম্বা করে জিভ বের করে বসে আছে জাহানারা। আর তারপর যা ঘটল তাকে একবার বিভ্রম ছাড়া আজ পর্যন্ত আর কোনো নাম দিতে পারেনি। সেবারে প্রথম বুঝতে পারল ওই রক্ত জবা গাছটাই যত সর্বনাশের মূল। লোক ডেকে পরদিন সকালে শেকর সহ গাছটা তুলে ফেলল ইকবাল, তারপরও বাঁচানো গেল না জাহানারাকে। ঠাকুর ঘরের পেছনেই পৃথিবীর অন্ধকার দেখল জাহানারার সন্তান। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে জোড়া বলি অনেক রটনা ঘটনা আবারও জন্ম নিল। তবে সময় যাদু একসময় সেসব কিছুতে ধুলো ফেলে দিল। মেজুবের বিয়ে হলো, মেজু বউ অন্তঃসত্ত্বাও হলো, আর তখনই আবার ঠাকুর ঘরের পেছনের ওই রক্ত জবা গাছের নতুন করে জন্ম হলো। আসিয়া বেগমের কথায় ভানুমাস্টারকে দিয়ে গাছ কাটানো হলো, আর গাছের গোড়ায় পুঁতে দেওয়া হলো অভিশপ্ত এক কাঁসার ঘটি, যে ঘটি ব্যবহার হতো কৃষ্ণকালীর পুজোয়। সে যাতে মেজু বউ বেঁচে গেল, তবে পেটের বাচ্চাটাকে বাঁচানো গেল না। সে সঙ্গে সঙ্গেই তার মুখ অর্থাৎ জবান বন্ধ হয়ে গেল, আর কোনোদিনই সে কথা বলতে পারেনি। সেসব কথা ভুলে যেতে চায় একবার, যে রহস্য লুকিয়ে আছে বাড়িতে তা নিয়ে মাথা ঘামাতে চায় না। কিন্তু এত সব আধুনিকতার মধ্যেও রহস্য বাক্সবন্দি অজানা অলৌকিক যা কিছু বাড়ির পরতে পরতে জমে আছে তাতে কি সত্যি কোনো মুক্তি নেই? থাকার তো কথা, তা না হলে তো লোকে এখনো বিশ্বাস করত চাঁদের বুড়ি চরকায় সুতো কাটে। কত রহস্য ভেদ হলো, অথচ এ বাড়ির রহস্য যেন এই বাড়িতেই ঘুরপাক খাচ্ছে। শুকনো পাতার উপর কেউ হেঁটে গেলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে মাঝরাতে ইকবালের ঘরের পেছন দিকটায়। কুকুর টুকুর হয়তো, না ঠিক হাতা নয়, কেউ যেন কিছু একটু টানছে। আশ্চর্য তো, ঠাকুর ঘরের পেছনটায় প্রায় অমাবস্যায় উৎপট শব্দ পাওয়া যায়, কিন্তু তাতে কেউ এখন বিচলিত হয় না। ওরা রক্ত জমা গাছের কথা মনে হতে কৌতূহল যেন বাদ ভেঙে মনে ঢুকে যায়।
কি কি করছো তুমি এত রাতে এখানে?
যে কাজ এবারের কেউ আগে করেনি সে কাজটাই করছি। আপনি যান এখান থেকে।
তোমার হাতে ওইটা কি?
সে কাঁসার ঘটি, সে এতদিন কেউ হাতে পায়নি।
মানে কি বলছো? এই ঘটি তুমি কোথায় পেলে? এটা তো তোমার কাছে থাকার কথা না, কিভাবে পেলে? এই ঘটি তো মুখ বন্ধ করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, ভানু মাস্টার তাই বলেছিল।
এই ঘটি বাড়ির সমস্ত মেয়েরা দেখেছে, শুধুমাত্র বাচ্চা পেটে আসার পর। হাতিটিও নিয়ম কানুন সঠিকভাবে পালন করতে পারে, আমি করব। সেই জন্য এই ঘটি আবার আমি হাতে পেয়েছি।
তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এখান থেকে চলো, ঘরে চলো। এই মধ্যরাতে তোমার এখানে থাকাটা নিরাপদ না।
আপনি জান বলছি, আমার কাছে বাধা দেবেন না। আজ প্রথম দিন, প্রথম দিনে কোনো ভুল ভ্রান্তি হোক আমি চাই।
তুমি তুমি ঘরে চলো এক্ষুনি। অন্তরা, অন্তরাকে ডাকছি আমি, ও তোমাকে জোর করে ধুয়ে নিয়ে যাবে।
অন্তরাকে অযথা রাখবেন না, আমি এখান থেকে এক চুলো নড়বো না কাজ না সেরে।
এ কি এসব? কি কি করছো? কোথায় পেলে এসব?
সব জোগাড় করেছি, এখন ওই জোড়া পাঠা বলি হবে। আর মাথার রক্ত কাঁসার ঘটিতে নিয়ে তার মধ্যে রক্ত জবা ফুল ডুবিয়ে ঘটি শুদ্ধ করব, তারপর পুকুরে ফেলতে হবে। দেখছেন না রক্ত জবা ফুটে গেছে?
তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি আবোলতাবোল বকছো? এসবের প্রভাবে তোমার পেটের বাচ্চার ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যাবে। তুমি না বাচ্চাটাকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে আছো? শোনো আমার কথাটা,
এবারে কোনো বংশধরই তো বাঁচেনি, ওদের বাঁচানোর চেষ্টাও আপনি করেননি আমি জানি, কারণ আপনি চান না এই বাড়িতে কোনো সন্তান আসুক।
কি বলছো এসব বাজে কথা?
বাজে কথা নয়, মেজ বউয়ের সন্তান আপনার জন্য মরেছে, কারণ মেজ বউয়ের কাছ থেকে কৌশলে ওই কাঁসার ঘটি আপনি ভানু মাস্টারকে দিয়ে কেড়ে নিয়েছে। মন্ত্র বলে ঘটি চিরদিনের জন্য পুঁতে দিয়েছিলেন, তাই না? কিন্তু কৃষ্ণকালী আমাকে আপনার হাত থেকে বাঁচাবে, আর সন্তানকেও বাঁচাবে।
তুমি তুমি অসুস্থ হয়ে গেছো, তাই তাই এসব কথা বলছো?
আমি জানি, সবটা জানি। নিজের বউ বাচ্চাকে মরতে হলো, তবুও কোনো থানা পুলিশ হয়নি, কারণ সব হত্যাকাণ্ডে আপনার হাত আছে।
তোমার তোমার মাথা কাজ করছে না, তাই এসব বলছো? আর এসব ভয়ঙ্কর ঘটনা
আমি যা করছি সুস্থ মাথায় ভেবে চিন্তেই করছি। দেখছেন তো কাঁসার ঘটি আমার হাতে, আমার হাতে এলো কিভাবে?
অনেক হয়েছে, চলো এখান থেকে।
ছেড়ে দেন আমার হাত, ছেড়ে দেন, আমাকে অপবিত্র করবেন না, জানে মেরে ফেলবো।
ইকবাল হোসেন জানে এবারের প্রত্যেকটা বউ অন্তঃসত্ত্বা অবস্থায় ঠাকুর ঘরের পেছনের ওই পুকুর পাড়ে কাঁসার ঘটি দেখেছে। এও জানি ওই ঘটি ভর্তি ভোগী নাকি স্বপ্নে চায় ওই পুকুরে ফেলে দেয়া এবারের প্রতিষ্ঠিত কৃষ্ণকালী, যাকে ভক্তি শ্রদ্ধায় পুজো করতেন আদি মালিক শশীকান্তবাবু। ইকবাল চায় না এবারে এসব ঘটনা ঘটুক, তবে ছোট ভাইয়ের বাচ্চাটাকে সে বাঁচাতে চায় সত্যি। কি করবে এবার ভেবে পাচ্ছে না। ছোট ভাইটাই এমন জরুরি কাজে আটকে পড়েছে যে কাজটা মাঝপথে ফেলে আসতেও পারবে না। আর মেজভাই তো এসবের ধারই ধারে না, দিন রাত কাজকর্ম ফেলে শুধু জুয়া তাস আর মদের নেশায় ডুবে থাকা। বোবা বউটা কোনো প্রতিবাদও করতে পারে না, ওই ছেলে এতটাই বিগড়ে আছে যে ওকে ওর মতো থাকতে না দিয়ে কোনো উপায়ও নেই। এভাবে হাজারটা জটিলতা সামনে দিন কাটাচ্ছে ইকবাল হোসেন। রাতের ঘটনাটা তাই চেপে গেল, যা দেখেছে ভুলে যেতে চায়, সেই সঙ্গে চায় এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। একটা কিছু ব্যবস্থা নিতেই হবে, তবে তা কৌশলে। আর এদিকে ছোট বউ সেই যে ঘরের দরজা বন্ধ করেছে আর খোলেনি, এমনকি কারোর সঙ্গে কথাও বলেনি। অন্তরা অনেক ডাকাডাকি করে শেষ পর্যন্ত বড় মামাকে জানালো। ইকবাল তখনই মনে মনে যেন সমস্যার সমাধান পেয়ে গেল। সবাই শুয়ে পড়তেই
ছোট বউয়ের ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে দিল। ব্যাস গভীর রাতে নিশ্চিত ঘুমের ব্যাঘাত ঘটল আবার সেই পায়ের আওয়াজ শুনে। মানে কি আজ আবার ঠাকুর ঘরের পেছনে কি হচ্ছে? ছোট বউ তো বেরোতে পারবে না। গায়ের চাপড়টা গলা পর্যন্ত টেনে আবার ঘুমানোর প্রস্তুতি নিল ইকবাল। কিন্তু এ কি গাচ্ছে? কারো নিচু গলার শব্দ শোনা যাচ্ছে না? তবে কি রাতের অন্ধকারে ভুল ভাবছে তার শঙ্কিত মন? না, মনের সন্দেহটা দূর করতেই হবে এক্ষুনি। তৎসাথে ছোট বউয়ের ঘরের সামনে এসে দেখে তালাটা খোলা। এ কি খুলল ওই তালা? চাবিটা ইকবালের কাছে। তাহলে চাবিটা কে নিল? তালাটা কে খুললো? এক মুহূর্তে দেরি না করে ঠাকুর ঘরের পেছনে চলে এলো ইকবাল। আর অন্ধকারের বুক চিরে টর্চের আলোতে দু চোখে যা দেখলো আজও কাঁসার ঘটিতে রক্ত নিচ্ছে ছোট বউ। তাজা রক্ত, তাকে অন্য কিছুতে চোখ আটকালো ইকবাল।
এটা কে? নুরু মিয়া না? কি করছো ছোট বউ?
দেখছিস তো, নুরুকে বলে দিলাম এবার রক্ত দিয়ে আজ রাতের ভোগ দেব।
তুমি তুমি উন্মাদ হয়ে গেছো, এভাবে কথা বলছো কেন? কে তুমি? তুমি তুমি তো ঝর্ণা নও।
আমি 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 দীর্ঘদিন ধরে কোথা তো রক্ত চাই, আরো রক্ত। তুই কি চাস এই বংশ নির্বংশ হোক?
তুমি তুমি চলো এখান থেকে ছোট বউ, তুমি চলো। তুমি ভুলে যাচ্ছ তোমার এইসব ভয়ঙ্কর কাণ্ডের প্রভাব তোমার পেটের বাচ্চার উপর পড়বে।
শুনবো, সব কথা শুনবো। বল, প্রতি অমাবস্যায় মানুষের তাজা রক্ত আমার ভোগ দিবি।
কি কি বলছো এইসব? ছাড়ো এইসব। ওফ, এত বড় দা তুমি কোথায় পেলে? শুনতে পাচ্ছ ছোট বউ? ঘরে চলো।
ছাড় আমারে, চলবি না, কাছে আসবি না, আমি অপবিত্র হয়ে যাব। অপবিত্র অবস্থায় মা ভোগ গ্রহণ করবে না।
জলজ্জন্ত একটা মানুষের মাথা শরীর থেকে আলাদা করে কিভাবে নির্বিকারে ছোট বউ কাঁসার গতিতে রক্ত ভরছে তা বিশ্বাস করার মতো যুক্তিতর্ক বা প্রশ্নের নানান স্রোতের ধারা কোনো কিছুই যেন ইকবালকে স্পর্শ করছে না। নুরুমিয়াকে কিভাবে ছোট বউ রাতের বেলায় ওই রক্ত জবর নিচে নিয়ে এলো? না, এসব ভাবার চেয়ে এখন অনেক বেশি জরুরি নুরুমিয়ার মাথার শরীরটাকে গোপন করে ফেলা। রাত শেষ হবার আগেই সবটাকে সামনে নিতে হবে, হুট করে পুলিশে ঝামেলা হবে না, তাই লাশ পুকুরে ফেলাই সবচেয়ে নিরাপদ। তার আগে ভারী কিছুর সঙ্গে বাঁধতে হবে যাতে লাশটা ভেসে না ওঠে। ঠাকুর ঘরের পেছন দিকটায় কেউ যায় না হলে রক্ষা, তবে অন্তরাকে নিয়ে বিশ্বাস নেই। তাই ছোট বউ ঘরে চলে আসার পর রক্ত জবা গাছটার নিচে পুকুর থেকে অনেকক্ষণ পানি ঝাড়লো ইকবাল, যাতে রক্তের কোনো চিহ্ন না থাকে। ভোরের দিকে ইকবাল হোসেনের শরীর কখন যে ক্লান্তিতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল কে জানে।
বড় মামা, ও বড় মামা, কি হলো এত বেলা করে ঘুমাচ্ছ যে? শরীর টরীর খারাপ হলো নাকি আবার সবার একসঙ্গে? মামা
দাঁড়া, তুলছি।
তোমার জ্বর টর হয়নি তো? কতবার যে ঘরেতে দেখেছো, চেম্বারে যাবে না আজকে? আজকে তো শনিবার নয়।
ওরে বাবা, এত বেজে গেছে, ডাকবি না? নুরুর মা কই? তুই এসব নিয়ে এলি যে?
নুরুর মা আজ আসবে না, নুরুকে গত রাত থেকে নাকি পাওয়া যাচ্ছে না। এই নাও তোমার চিরতার পানি। কি করেছে এইসব যক্ষতিতা বস্তু গেল কে জানে? সকাল সকাল গলা জিভ পেটে নানি ভুড়ি এসব টিকা করার কোনো মানে আছে?
নুরুমিয়াকে পাওয়া যাচ্ছে না, কোথায় যাবে ছেলেটা?
কোথায় আর যাবে, নির্ঘাত বন্ধুদের সঙ্গে নাইট শো দেখে কোনো বন্ধুর বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুম ভাঙলে ঠিকঠাক চলে আসবে, মনে নেই? এর আগেও তো দু একবার এমন হয়েছিল, নুরুর মা অস্থির হয়ে গেল আর তখনই মাথা নিচু করে আমাদের বাড়িতে নুরু ঢুকলো।
নুরুর মা কখন এসেছিল?
এই তো 6:30-7 নাগাদ। যাই বলো, আজ নুরুর পিঠে আবার বেদ ভাঙবে।
তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কলেজ নেই তোর?
আজ যাব না,
প্রথম আমি ভীষণ অসুস্থ, সকাল থেকে দরজা খুলেনি, আবার ভেতর থেকেও বলেছে যেন না ডাকি, শরীর ভালো লাগলে তারপর উঠবে। কত বলি আমাকে সঙ্গে নিয়ে ঘুমাও, কথা শুনে না, একা একা ঘুমাবে।
না না, ওর সঙ্গে ঘুমানোর দরকার কি, ওর এখন আরাম করে ঘুমানোর দরকার, তুই বরং কলেজে চলে যা।
মেজো আমি একা একা সব সামলাতে পারবে না, আর নুরুর মতো আজ আর কোনো কাজই ধরবে না, নুরুকে খোঁজার বাহানায় সারা পাড়া বেড়াবে।
আচ্ছা অন্তরা, আজ সকালের দিকে একবারও রক্ত জবার ধারের কাছে গিয়েছিলি?
সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত, আর হঠাৎ তুমি এই কথা জানতে চাইছো কেন বলো তো? ও বুঝেছি, গাছে ফুল ফুটেছে বলে।
এই না বললি যাসনি, তাহলে ফুল ফুটেছে জানলি কিভাবে?
সে তো গত পরশু ফুল ফুটেছে, প্রথম আমি দেখালো তাই, কিন্তু তুমি বলো তো?
ঝুঁ কুচকানোর কোনো বিষয় না, এমনি যা এখন, বেশ কদিন গাছটা দেখিনি তাই, গত রাতে
কি মামা, গত রাতে আবার কৃষ্ণকালী ভূতের হাঁটা শব্দ পেয়েছো নাকি?
আরে না, ভূত পেতে আবার হাঁটে নাকি, ওইসব কুকুর টুকুরের পায়ের আওয়াজই মানুষ ভয় পায়।
আমার ভীষণ ইচ্ছে হয় জানো মামা, অমাবস্যার ঘোর অন্ধকারে একবার রক্ত জবার নিচে গিয়ে দেখি সত্যি সত্যি কোনো ভৌতিক কাণ্ড ঘটে কিনা, কিন্তু অত সাহস হয় না।
বাজে কথা রাখতো, আমার চাটা দিয়ে যা, মেজো বেরিয়েছে?
হ্যাঁ, চেম্বার থেকে কিছুক্ষণ আগেই বের হলো দেখলাম।
কি তুমি চেম্বারে এসেছো কেন? আমাকে খবর পাঠালেই তো আমি আসতাম। তুমি ভেতর ঘরে যাও, আমি আসছি।
আপনি এখনি বাড়িতে আসেন, কথা আছে।
চলো। কি ব্যাপার বলো তো, তুমি কি বুঝতে পারছো কি করেছো তুমি? গত রাতের ঘটনাটা যদি অনাক্ষরেও জানাজানি হয় কি অবস্থা হবে তোমার?
আমি কি করেছি কেন করেছি সেসব আপনি জানেন, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আপনি যেভাবে পারেন নুরুর মাকে আটকান, কারণ নুরুকে নিয়ে বেশি হইচই হলে আমি এই সাত দিনের কাজ শেষ করতে পারবো না।
ছোট বউ, তুমি এসব পাগলামি বন্ধ করো, আমাদের সবাইকে খুনের দায়ে কোমরে পুলিশের দড়ি পড়তে হবে বলে দিলাম, থানা পুলিশ আইন আদালত তোমার ওইসব স্বপ্নে পাওয়া নিয়ম বা ভণ্ডামির ধার ধারে না।
বাড়িতে তিন তিনটা উকিল থাকতে সে চিন্তা আমার নেই, তবে এসব বন্ধ করা এখন আর সম্ভব নয়, সাতটা বলি আমাকে দিতেই হবে, এই অমাবস্যাতে এই ভোগ আমি সম্পন্ন করব, কারণ আমার সন্তানকে আমি জীবিত দিতে।
সাতটা বলি মানে কি বলছো, তুমি তো সত্যি উন্মাদ হয়ে গেছো, তোমাকে আজই আমি হাসপাতালে ভর্তি করে রেখে আসবো।
এতে কোনো লাভই হবে না, আমাকে একশোটা তালা দিয়ে বন্দি করলেও আমি আমার কাজ করব, হাসপাতালে রেখে আসলে আপনার বিপদ আরো বাড়বে, লোক জানাজানি হবে।
আচ্ছা কি চাইছো তুমি, কেন করছো ভয়ঙ্কর অন্যায়?
আমার কথা শুনুন, আপনি বুদ্ধিমান, সবটা সামলানোর দায়িত্ব আপনার, আপনি গত রাতে যেভাবে লাশটা গুম করেছেন সেভাবে বাকি সাতটা লাশ গুম করবেন।
তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ?
না, আপনি নিজেই ভয় পাবেন।
আমি তোমাকে পুলিশে দেবো, আর ছোটকে আজই আসতে বলছি।
আপনার ভাই আসবে না, সে ব্যবস্থা আমি করে রেখেছি, আর পুলিশের কাছে আপনি যাবেন না এটা আমি জানি, কারণ হাজতে আমাকে যে আটকে রাখা যাবে না সেটা আপনি খুব ভালো করে বুঝেছেন।
তুমি যা করছো তাতে কোনো লাভ হবে না, কারণ অন্যায়ভাবে কিচ্ছু হয়।
সবাইকে আপনি বাধা দিয়েছেন, এটাই আপনার অন্যায়। আমার কোনো অন্যায় হচ্ছে না, যেভাবেই হোক ওই রক্ত জবার অভিশাপ থেকে আমি এই বাড়ি মুক্ত করবই।
তুমি যা করছো সবটা তোমার ভুল, যা তুমি স্বপ্ন ভাবছো সবটা তোমার তীব্র কল্পনা। দয়া করো, আমি হাত জোড় করছি, দয়া করে এসব বন্ধ করো, প্রয়োজনে আমি তোমাকে ভালো কোনো কবিরাজ দেখাবো, যদি তুমি চাও আমি ভানু মাস্টারকে বাড়িতে রাখতে পারি, উনি তো কৃষ্ণকালীর পূজা করেন, তাছাড়া ভানু মাস্টার যদি চায়।
খবরদার, এ বাড়ির কৃষ্ণকালীকে নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, তাহলে সবাইকে বলি হতে হবে।
প্রতিদিন স্বাভাবিক নিয়মে সূর্য উদয় আসতে যাচ্ছে, কিন্তু সবকিছুর মধ্যেও অজানা এক ভয়ঙ্কর অস্বাভাবিকতা ইকবাল হোসেনের মনে নদীর ভাঙনের মতো অবাধে সমস্ত স্বস্তি গিলে খাচ্ছে। এই তাণ্ডব কিভাবে বন্ধ হবে তা জানে না ইকবাল, শুধু জানে ফুলে ফুলে ভরা রক্ত যাবার প্রাণ জেগেছে, আর তাই পুরনো অভিশপ্ত গল্পগুলো এক এক করে নতুন হয়ে জাগ্রত হচ্ছে। নিজেকে ভীষণ অসহায় লাগছে, তার চেয়ে বেশি অসহায় লাগছে ছোট বউকে দেখে। তার মানে এতদিন মনের কোণে যে বিশ্বাসটা ধরে রেখেছিল তা সত্যি নয়। আসলে কখনো কখনো অশরীরী কোনো কোনো শরীরের মধ্যে বাসা বাঁধে। ইকবাল হোসেনের মা সবসময় বলতেন এ বাড়িতে কৃষ্ণকালী আছে, আর ওই কালী অন্তঃসত্ত্বা মেয়েদের উপর ভর করে, কারণ কৃষ্ণকালীর সঙ্গে ইকবালের বাবা ভয়ঙ্কর অন্যায় করেছিল। কি সে অন্যায়? তবে কি সেই অন্যায় শোধরানোর চেষ্টাই করছে ছোট বউ? এবার এবারের বংশধর সত্যি সত্যি বাঁচবে তো, নাকি অতীতে ঘটে যাওয়া তীব্র বেদনাদায়ক স্মৃতিগুলো এবারও ফিরে আসবে? নিজেকে স্বাভাবিক রাখছে ইকবাল, ভানু মাস্টারের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু খুনের ব্যাপারটা যিনি বুঝে ফেলে। আচ্ছা, ছোট বউকে থামানোর আর কি কোনো উপায় নেই? সাত দিন কি অপেক্ষা করবে? ছি, কি ভাবছে মন, কি ভাবছে এসব? এ তো ঘোর অন্যায়, আর কত অন্যায় এবারের অন্দর মহলে চাপা পড়বে কে জানে। এত কিছুর পরও কি বাবার ভুলে শাস্তি শেষ হয়নি? নাকি অশরীরী খেলা আজন্ম চলবে এই রক্ত জবা বাড়িতে? এ থেকে মুক্তির একমাত্র উপায় কি তবে শুধুমাত্র শশীকান্তবাবু জানতেন? সারা বিকেল নিজের ঘরেই বসেছিল ইকবাল হোসেন, চোখের সামনে মোটা মোটা আইনের বই খোলা, অথচ মন ভাবনার নৌকে কেবল এবারে রহস্যময়তার অতল সমুদ্রে ডুবেই যাচ্ছে। ভেসে থাকার জন্য একটা খড়কুটোও পাচ্ছে না। অতল থেকে আরো অতলে প্রাচীন রহস্য গল্পের বাক্সবন্দি ভয় গভীরে টেনে নিচ্ছে। এদিকে সন্ধ্যা হবহব করছে, মাথাটা কেমন ধোঁতা হয়ে আছে। অন্তরাটা এলে এক কাপ চা অন্তত পাওয়া যেত। বইপত্র সামনে রেখে হয়তো তাকে কেউ বিরক্ত করতে চাচ্ছে না। বড় মামা, বড় মামা,
কি হয়েছে? তুই এভাবে কথা বলছিস কেন?
সারাদিন ছোট মামি ঘর থেকে বের হয়নি, সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি মামির ঘরে গেছি, দেখলাম দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ।
কে বললো বের হয়নি? আমার চেম্বারে এসেছিল তো, তুই রান্নাঘরে ছিলি তাই দেখিসনি। কেন, কি হয়েছে? তুই আবার ওকে ডাকাডাকি করতে গিয়েছিস কেন?
না, মানে নানি জিজ্ঞেস করছিল মামি খেয়েছে কিনা, তাই দুপুরে ভেতর থেকেই বললো কিছু খাবে না, না খেলে শরীর আরো খারাপ করবে, তাই আমি
বিস্কিট চানাচুর ফল হাবিজাবি অনেক খাবারই তো ওর ঘরে থাকে, হয়তো খেয়ে নিয়েছে, বলেছে যখন তখন তুই বা বারবার দরজা ধাক্কাতে যাস কেন?
বড় মামা, ওটা আমি জানালার পাশে টিনে একটা ফুটো আছে, আমি ওদিক দিয়ে চোখ দিতেই দেখলাম ছোট মামি নুরুর বন্ধু যতীন আছে না, ওকে ঘরে বেঁধে রেখেছে।
মানে কি বাদে বকছিস? যতীনকে ছোট বউ বাঁধবে কেন? আর যতীন ছোট বউয়ের ঘরে আসবেই বা কেন? আসলে ওকে দেখতে পেতাম না, আমি না হয় ঘরে ছিলাম, তুই তো দেখতি।
বড় মামা, আমার কেমন যেন ভয় ভয় লাগছে, ছোট মামির চোখ লাল টকটকে আর যতীনের মুখে এক গাদা জবা ফুল গুঁজে রেখেছে, যতীন তো মরে যাবে মামা।
অন্তরা, তুই ভুল দেখেছিস।
আমি ভুল দেখিনি, তুমি জোর করে আমাকে ভুল ভাবতে বলছো। তুমি আমার সঙ্গে চলো, দেখবে চলো।
এখন যা তো তুই, আমি দেখছি।
আমি বুঝতে পারছি মামা তুমি কি ভাবছো। আমার ধারণা নুরুমিয়াকেও ছোট মামি কিছু একটা করেছে।
তোকে আমি হাজারবার বলেছি সব কিছুতে বেশি বুঝবি না, বেশি জানতেও চাইবি না। তুই এত বেশি কথা বলাটা বন্ধ কর অন্তরা, এতে তোর মঙ্গল হবে।
আমি আর কথা বলবো না মামা, কিন্তু তুমি একটা কিছু করো, ভয়ঙ্কর কিছু ঘটার আগেই মামিকে বাঁচাও।
তুই এখন যা তো, আমি একা থাকবো কিছুক্ষণ, আর শোন এই কথাটা যেন কেউ জানতে না পারে, বোঝা গেছে?
আমি সত্যি কাউকে কিছু বলবো না, তুমি যতীনকে ওই ঘর থেকে বের করার ব্যবস্থা করো প্লিজ।
ছোট বউ, আমার কথাটা শোনো, যতীনকে ছেড়ে দাও।
তোকে তো আগে বলেছি সাতটা বলি আমাকে দিতেই হবে, তাজা রক্ত চাই আমার, সামনে থেকে সরে যা, তা না হলে তোর মাথা এক কোপে আলাদা করে দেব।
গতকালই নুনু মিয়া মিছি, আর আগামীকালই যদি যতীনকে পাওয়া না যায় তাহলে তোমার মানে আমাদের সবার বিপদ হবে। আমার কথাটা শোনো, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব, চলো ঘরে চলো।
আমি কৃষ্ণকালীর ভোগের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। এতকাল এ বাড়িতে কৃষ্ণকালী অভক্ত ছিল, তখন কিছু করিসনি তো? কারো সাহায্য আমার লাগবে না, শুধু এই সাতটা দিন আমার নিয়ম কানুনে কোনো বাধা দেয়া চলবে না, তাহলে ঘোর অমঙ্গল নেমে আসবে এই বাড়িতে।
তোমার নিয়ম কানুনে কোনো বাধা দেব না, সত্যি বলছি। আমার একটা কথা শোনো ছোট বউ, আমি আমি তোমাকে লোক এনে দেবো দূরের গ্রাম থেকে। যতীনকে ছেড়ে যাও,
সরে যা, তুই সরে যা।
যতীনের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল এক নিমিষে। তাজা রক্তের ভিঙ্কি গল গল করে কাঁসার ঘটিতে পড়ছে। এই দুঃসহ দৃশ্য সহ্য করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অথচ ইকবাল হোসেন চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুধু, কিচ্ছু করার নেই। ছোট বউ ভিড় করে কি সব যেন বলছে, রক্ত জবার টকটকে লাল ফুল ওই কাঁসার ঘটিতে ডুবিয়ে পুকুরে যতীনের রক্ত ঢেলে দিচ্ছে, আর কেমন যেন পাগলের মতো টলছে, মনে হচ্ছে এক্ষুনি মূর্ছা যাবে। এসব কি সত্যি ঘটছে? বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা আসলে কোথায়? তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই বলেই এখন এই ঘটনাটাকে ইকবালের ঠিক স্বপ্ন বা স্বপ্ন জগতের কিছু একটা মনে হচ্ছে। সমস্ত নিয়ম মেনে টালমাতাল ঝর্ণা ভরা পেট নিয়ে ঘরে চলে যাচ্ছে আস্তে আস্তে। ওর দুপায়ে রাজ্যের ক্লান্তি আর দু চোখের রং রক্তের মতো লাল। হঠাৎ কেউ যেন দৌড়ে গেল, কে যাচ্ছে, কার পায়ের আওয়াজ?
কে 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 ওখানে? কে তুমি? দাঁড়াও দাঁড়াও বলছি, কে দাঁড়িয়ে আছো, কথা বলো, তা না হলে।
বড় মামা, আমি।
অন্তরা, তুই এখানে কি করছিস এত রাতে একা একা?
বড় মামা, আমি সবটা দেখেছি, যতীনকে, ছোট মামি।
অন্তরা অন্তরা, আমার কথা শোন, তুই ভয় পাস না, ঘরে যা, আমি এদিকটা দেখছি, কাউকে কিচ্ছু বলা যাবে না রে।
তবে কি, তবে কি নুরু মিয়াকেও এভাবে? আমার ভীষণ ভয় লাগছে বাবা, আমি মনে হয় এক্ষুনি মারা যাব।
চল চল ঘরে চল, তোকে ঘরে দিয়ে আসি, কাঁদিস না, ভয়ের কিচ্ছু নেই, তুই কিছুই দেখিস নি, এটা ভাব, কাঁদে না, আসতে।
মামা মামা, যতীনের লাশটা কি হবে? দিনের বেলা তো কেউ না কেউ এদিকে চলে আসতে পারে।
আমি আমি যতীনের বডি সরাচ্ছি, তুই ঘরে যা, খবরদার কাঁদবি না, কোনো কথা বলবি না, কাউকে না।
ছোট আমি, ছোট আমি, আমার কেউ মেরে ফেলবে না তো?
ঘরে চল অন্তরা, এখন এসব কথা বলার সময় নয়, লাশটা সরাতে হবে, চল আমার সঙ্গে।
যতীনের রক্তাক্ত শরীর আর কাটা মাথা আবারও পুকুরে ফেলা হলো একইভাবে, কেউ জানল না, দেখল না পর্যন্ত। তবে অন্তরা ভীষণ অসুস্থ হয়ে পড়ল, ঘরে রেখে আসার পর অন্তরা এক ফোঁটা ঘুমোতে পারিনি, প্রচন্ড ভয়ে মেয়েটা সারা শরীর অবশ হয়ে গেছে, সেই সঙ্গে ধুম জ্বর, জ্বরটা যেন সারছেই না, এই বেলা নেই তো ওই বেলা আবার আকাশ পাতাল জ্বর। এদিকে ছোট বউ আজকাল ঘর থেকে একদমই বের হয় না, নুরুর মা খুব ঘ্যান ঘ্যান করে দরজা ধাক্কায় আর বলে, ভরা পোয়াতে এখন তখন অবস্থা, কখন ব্যথা উঠে যাবে একলা ঘরে কে জানে, হাসপাতালে ভর্তি করান মিয়া ভাই। নুরুর মায়ের সরল চোখে সবকিছু স্বাভাবিক নিয়মে চললেও সমস্ত অস্বাভাবিকতা টের পাচ্ছে কেবল ইকবাল হোসেন, যদিও নুরুর মাকে কড়া করে বলে দিয়েছে ছোট বউকে জ্বালাতন করবে না, ডাক্তারের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। নুরুর মা তাকে চড়ে, চর এলাকা থেকে একে একে পাঁচটা ছেলে নিখোঁজ, অথচ এই নিয়ে কোনো তোলপাড় নেই, কারণ চরের কোনো বয়স্ক লোক নাকি ওদের পাঁচজনকে একসঙ্গে দেখেছে। তাতে অবাক ঘটনা হলো, নুরু আর যতীন সহ বাকি তিনজনই নাকি একসঙ্গে শহরে গিয়ে কাজ করছে এমন খবর পাওয়া গেছে। এবং এই কাজের ঘটনা যে সত্যি তা প্রমাণ হচ্ছে রীতিমতো শহর থেকে ওরা সবাই বাড়িতে 500 করে টাকাও পাঠিয়েছে। সত্যি 500 টাকার কত ক্ষমতা! দিব্যি হারিয়ে যাওয়া ওই সমস্ত ছেলেগুলোর নাম নিয়ে সন্দেহ তোলপার আপাতত এটা সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে ইকবাল হোসেন ভাবছে, কে করলো এই কাজ? কে এভাবে দিনের পর দিন ছোট বউকে আড়াল থেকে সাহায্য করছে? নাকি এর পেছনে আছে কোনো নতুন রহস্য? তবে সে রহস্য হোক আর অলৌকিক ক্ষমতার জাদুবল হোক অথবা ঝর্ণাকে সাহায্যকারী কোনো মানব বন্ধু হোক, এটা ইকবাল হোসেনের কাছে বিস্ময়। এ বিষয়ে রক্তজবা বাড়ির অন্য সব ধোঁয়াটের গল্পের মতোই অদ্ভুত বটে। এত সব বিস্ময় হজম করতে না করতেই দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা নতুন বিস্ময় যেন ঠেলে ভেতরে চলে এলো।
অন্তরা, আয় অন্তরা, দরজাটা খোল। অন্তরা, অন্তরা, দরজাটা খোল। আমি অন্তরা, তোর ছোট মামি। দরজাটা খোল না একবার।
এত আছে তুমি?
আগে দরজাটা খুলবি তো, তারপর বলছি।
তুমি বড় মামাকে ডাকো, আমার খুব জ্বর।
আমার শরীরটা খুব খারাপ, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ভাইজানকে ডাকলাম, সাড়া দিল না। তাই
রানীকে ডেকেছো?
মা তো নড়াচড়া করতে পারে না রে। আর তুই এত কথা বলছিস কেন? তুই তো খুব বলিস, আমার জন্য তুই যথেষ্ট। তাহলে এখন দরজা না খুলে এত কথা বলছিস কেন? তুই কি ভয় পাচ্ছিস?
না, ভয় পাবো কেন? দাঁড়াও একটু, দরজা খুলে দিচ্ছি এখনই। এ কি, তুমি এভাবে কাটিয়ে আছো কেন ছোট মামি? তোমার কি শরীর বেশি খারাপ?
আমার সঙ্গে একবার চল, তা না হলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার খুব বিপদ রে।
কি হয়েছে বলবে তো? আর আর কোথায় যাব?
এক্ষুনি রক্তজবা গাছটা কাটতে হবে, তা না হলে আমাকে মেরে ফেলবে রে।
কি বলছো তুমি? তুমি একা এত রাতে রক্তজবা গাছ কাটবে মানে? আর আর কে মারবে তোমাকে?
এই বাড়ির আসল মালিক আদি কৃষ্ণকালী। কৃষ্ণকালী আমার শরীরে ভর করবে। এ বাড়িতে শশীকান্ত বাবুর পর কৃষ্ণকালীর পূজা আর হয়নি, তাই কৃষ্ণকালী আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচা না, বাঁচা।
তোমার কিচ্ছু হবে না, আমার কথাটা শোনো। অস্থির হও না, সকালে একটা ব্যবস্থা করা যাবে। এখন এত রাতে ওখানে যাওয়াটা ঠিক হবে না।
দিনের আলো কিচ্ছু করা সম্ভব নয়, যা করার রাতের অন্ধকারে করতে হবে। তুমি চল না। এই দেখ, রক্তজবা গাছ কাটার জন্য আমি ধার নিয়ে এসেছি।
এই 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 রাজা দিয়ে তো তুমি, এইটা দিয়ে তো ছোট মামি মানুষ বলে দিয়েছিল। আমি বড় মামাকে ডাকি বরং।
ভাইজানকে ডাকা যাবে না, এ কাজ তোকে আর আমাকে করতে হবে।
কিন্তু আমার যে ভীষণ ভয় লাগছে, মামাকে ডাকি। মামা মামা না হয় দূরেই দাঁড়িয়ে থাকবে।
অন্তরা, তুই অযথা ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না। চল তো, শুধু কাজটা দড়ি দিয়ে পেতে টেনে ধরবে, আর আমি কাজটা কাটবো।
আর তো ছাড়ো, যাচ্ছি। আমি যাব না, আমাকে যেতে বলো না।
অন্তরা, দরজা খোল বলছি। আমি কিন্তু দরজা ভাঙবো এবার, ভালো ভালো বেরিয়ে আয়, ওর হাতে অত সময় নেই। অন্তরা, অন্তরা, দরজা খোল, দরজা খোল বলছি।
আমি মরে গেলেও দরজা খুলবো না। বড় মামা, মেজো মামা, নানি,
কেউ আসবে না, সবাইকে আমি ঘুমের রাজ্যে পাঠিয়েছি।
আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। বড় বাবা বাঁচাও, বাঁচাও, আমাকে ওখানে কেন নিয়ে যাচ্ছ? জানো তো আমি ভীষণ ভয় পাই। ছেড়ে দাও না মামি, গাছটা সকালে কেটো, ছেড়ে দাও না।
এক্ষুনি ছেড়ে দিব। মাথা থেকে রক্ত চাইছি কৃষ্ণকাল।
বড় বাবা বাঁচাও। কি করছো এসব? জবা ফোনে মারা দিচ্ছ কেন? আমাকে ছেড়ে দাও না।
তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। এখানে যাস তোর রক্ত আমি নেবই।
আমি তোমার পেটের বাচ্চাটার কথা একবার ভাবো, ওর কথা ভেবে না হয় আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, ছেড়ে দাও। আমাকে মেরে তোমার কি লাভ বলো?
আমার ইচ্ছে এবার দেখি কিচ্ছু হচ্ছে না। কৃষ্ণকালে তো রক্ত চাইছে, আর এই নিয়ম আমাকে পালন করতেই হবে। বাকি সবার মতো কোনো ভুল আমি করব না।
করছো কি? কামা করছো কেন? গায়ে পানি ঢালছো কেন তুমি? কি করছো তুমি?
রক্ত চাপা গাছের নিচে কিসের আসন সাজাচ্ছে ভাইজান?
এ বাড়িতে যে কৃষ্ণকালী আসন পেতে বসে আছে তাকে চিরতরে উচ্ছেদ করার আসন।
আপনাকে আর কতবার বলবো, আমার কাজে বাধা দেবেন না। আজ রাতটাই শেষ রাত, আজই সাতটা বলি সম্পন্ন করব, তারপর আর কোনো ঝামেলায় বাড়িতে হবে না। আপনি কালে ওই রক্ত চাপা গাছটা কেটে দিন।
গত রাতে আমার ঘরের দরজা তুমি বাইরে থেকে আটকে দিয়েছিলে, তাই না? আর আমার পানির জগে কি মিশিয়েছিলে বলো তো? তুমি শেষ পর্যন্ত অন্তরাকেও ছাড়লে না। ওর তো কেউ নেই আমরা ছাড়া। ওকে মারতে তোমার একটুও কষ্ট হলো না, আর কষ্ট হবে কি? তুমি তো এখন রক্তকেকো পিশাচে পরিণত হয়েছো।
আমি ইচ্ছে করে অন্তরাকে মারিনি, কৃষ্ণকালেই অন্তরার রক্ত চাইছিল। আর আমি তো বলেছি সমস্ত নিয়ম কানুন আমি সঠিকভাবে পালন করব, কোনো ভুল করব না।
আমারই ভুল হয়েছে, ওইসব কৃষ্ণকালীটারই কিচ্ছু না। তোমার মধ্যে ওই কৃষ্ণকালীর খারাপ রূপ ভর করেছে, আর তুমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ। আমার আরো আগে ভানুমাস্টারকে ডাকা উচিত ছিল।
আমার মধ্যে খারাপ কৃষ্ণকালী ভর করেছে, এই কথা কে বলেছে? আপনার ওই জ্ঞানী কৃষ্ণকালী পূজা করা ভানুমাস্টার?
হ্যাঁ, আর ওই তোমাকে কৃষ্ণকালীর খারাপ রূপ থেকে মুক্ত করবে। আফসোস, আমি অন্তরাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। আমি স্বপ্নেও ভাবিনি তুমি অন্তরাকে এভাবে শেষ করে ফেলবে। ছি ছি, আমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না।
আমি জানতাম অন্তরাকে বলি দেওয়ার কথা বললে আপনি রাজি হবেন না, বরং কাজটা কঠিন হয়ে যাবে। তাই আপনার আর মেজো ভাইয়ের পানির জগে হালকা ঘুমের ওষুধ দিয়েছিলাম, তারপর বাইরে থেকে তালা, ব্যাস।
ছি, তুমি কি মানুষ? আজকের পর তোমাকে এবার আমি বন্দি করব, তারপর সবটা পুলিশের কাছে জানাবো।
আগে দেখুন ভানুমাস্টারের কি হয়, তারপর না হয় গুটি সাজাবো। এতদিন যখন কিছু করতে পারেননি, আজও পারবেন না।
আমি জানি ভানুমাস্টার একটা না একটা উপায় বের করবেই, তা না হলে তুমি এত ভয় পাচ্ছ কেন?
আমি আমার জন্য ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি আপনাদের জন্য। আর ভানুমাস্টারের কি পরিণতি হবে তাই জানি। এর আগেও তো ভানুমাস্টার কালীর ঘটি পুঁতে রেখেছিল, কি হলো তাতে? আপনি কিন্তু এবার লোক জানাজানি করাতে চাইছেন, এটা কি ভালো হবে?
তোমার পরিণতি ভাবো, শুধু লোক জানাজানি নয়, এবার পুলিশও জানবে সবটা।
নুরুর মাকে কোথায় পাঠিয়েছেন?
সবই জানতে পারবে। ধৈর্য ধরো, এ বাড়ির বাইরে তুমি আর যেতে পারবে না। আমি মূল দরজা বন্ধ করে দিয়েছি। ভানুমাস্টার সব পাকাপোক্ত ভাবে ব্যবস্থা করে তবে আসন পেতেছে।
ভানুমাস্টার আমার কিছুই করতে পারবে না। এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না বলেই এতকাল অমুক্ত অবস্থায়ও
আমি এখানেই আছি।
ভানুমাস্টার সব নিয়ম কানুন মেনে রক্ত জবার গাছের নিচে আসন পাঠলেন আর বললেন এখনই গাছটা কেটে দিতে হবে, তারপর বাকি সব কাজ। কিন্তু অদ্ভুত ভাবে একটা ঘটনা ঘটল। ভানুমাস্টারের বাম চোখে সাপ এসে ছুবুল দিয়ে দিল। রক্ত জবার গাছে কোথা থেকে এমন বিষাক্ত সাপ এলো কে জানে, তবে কি এটা সেই সাপ যে সাপ শশীকান্ত বাবুকে ছুবুল দিয়েছিল? আর সাপে কাটলে এত রক্তক্ষরণ হয় কখনো? শেষ পর্যন্ত হাসপাতালে নিয়েও ভানু মাস্টারকে বাঁচানো গেল না। প্রচুর টাকা পয়সা দিয়ে ইকবাল হোসেন দ্রুত সবকিছু চাপা দিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে এলেন ঠিকই, কিন্তু সে রাতের ভয়ানক গল্পের শেষ লাইনটা নিজের মতো করে সাজাতে পারলেন না। ভানু মাস্টারের লাশ দাহ করে ওনার বাড়ির লোকজনের সাথে দফায় দফায় পরামর্শ সহানুভূতি সেরে বাড়ি ফিরতে বেশ রাত হল। এদিককার ঝামেলা ইকবাল হোসেন ভুলেই গেল যে আজ রাতে কৃষ্ণকালের জন্য সাতটা বলি দিতে হবে, আর সেই সঙ্গে ছোট বউয়ের কথা মতো এবাড়ির অর্থাৎ রক্তজবা অভিশাপ মুক্ত হবে, যার জন্য এত কালের এত অপেক্ষা। সেই অপেক্ষা শেষ হলো কি? বাড়ি ফিরতেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল।
একই ভেতর বাড়ির সমস্ত বাতিগুলো নেভানো কেন? বেজো বউ, বেজো, এই বেজো, কোথায় গেলি সব? মেজ বউ, দেখি মেজর দরজা বাইরে থেকে বন্ধ। এই মেজ, মেজ, মেজ বউ, না ভেতরে ভেতরে কেউ নেই নাকি? ছোট বউ, ছোট বউ, ছোট বউ, ছোট বউ কি তবে ঠাকুর ঘরের পেছনে? ওফ, আর কত আমি সামলাবো একা একা? মেজরটার কি কোনোদিনই হুশ হবে না? আমি বাড়ি নাই অথচ ও দেখি কি হলো এসব? আমার ভুলেই কি সব শেষ হলো? আমি কি তবে মা, মা কোথায়?
সে রাতে রক্তজবা বাড়ির সকলকেই মরতে হল। ভাগ্যক্রমে কেবল বেঁচে রইলেন বৃদ্ধা আসিয়া বেগম। হয়তো এবারের অনেক অজানা কথা তিনি জানেন বলে বেঁচেছিলেন। সত্যিটা ইকবাল হোসেনকে জানানোর জন্য কত আর গোপন রাখবেন? কৃষ্ণকালের স্বপ্ন নির্দেশ মতো এত মানুষের রক্ত জাগ্রত কাঁসার ঘটিতে ভরে পুকুরে দেওয়ার পরও অভিশাপ মুক্ত হতে পারেনি ছোট বউ। শেষ বলি তাকেই হতে হলো, আর সেই সঙ্গে তার নিষ্পাপ শিশুটিকেও। ইকবাল হোসেন রক্তজবা গাছের নিচে ছোট বউ আর তার সদ্যভূমিষ্ঠ হওয়া সন্তানের শরীর থেকে ছিন্ন মাথা দেখে বুঝতে পারে এ বাড়ির পুরনো ইতিহাসের পাতায় যে অভিশাপ লেখা হয়ে আছে তার কোনোদিনও মুছে যাবার নয়। শুধু তাই নয়, মেজ ভাই আর তার স্ত্রীর লাশও পুকুরে ভাসছিল। হঠাৎ ইকবালের মনে হলো ছোট বউ হয়তো ছোট ভাইকেও এভাবে মেরে গুম করে দিয়েছে, তা না হলে এতদিনে সে বাড়ি ফিরল না কেন? বাকি রাত ইকবাল হোসেন নিঃশব্দে লাশ দুটো শরীর আর মাথা নিয়ে বসে রইল ওই রক্তজবা গাছের নিচে। পুকুর থেকে লাশ ওঠালো না পর্যন্ত। ভয় হচ্ছে না কেন? এক দৃষ্টিতে ছোট বউয়ের বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। ইস, কি সুন্দর মুখখানি! থানা পুলিশ কোর্ট কাছারি অনেক কিছুই হলো, ইকবালের জেলও হলো, আবার জেল থেকে মুক্তিও পেল। কিন্তু ইকবাল হোসেন আর স্বাভাবিক জীবনে ফিরতে পারলেন না। আসিয়া বেগম মৃত্যুর আগে যা বলে গেলেন তা হচ্ছে রক্তজবা বাড়ির কোনো খাস দলিল ছিল না। শশীকান্তবাবুর পূর্বপুরুষদের জমিদারি আমলের সময় এ বাড়ি তারা ভোগ করতেন। এ বাড়ি তাদের কেনা সম্পত্তি ছিল না। সেই সময় থেকে এ বাড়িতে কৃষ্ণকালের পুজো হতো, কৃষ্ণকালের মূর্তি এই বাড়িতেই ছিল। সবাই বলতো খুব জাগ্রত ছিল সেই কৃষ্ণকালের মূর্তি। শেষ পর্যন্ত শশীকান্তবাবুও এই পুজো করতেন। শশীকান্তবাবু চিরকুমার ছিলেন এবং তার বাবার একক সন্তান, তাই তার কোনো ভাগিদার না থাকায় কৌশলের চতুর মাইনুদ্দিন সিরাজ এই রক্তজবা বাড়িটা দখল করার জন্য প্রথমে ঠাকুর ঘরে পুজোর যে কাঁসার ঘটি শশীকান্তবাবু ব্যবহার করতেন ওর ভিতরে বিষাক্ত সাপ ঢুকিয়ে রাখে। পুজোর কাজে ঘটি ব্যবহার করতে গেলেই শশীকান্তবাবুর চোখে সাপ ছোবল দেয়। অথচ আশ্চর্য বিষয়, শশীকান্তবাবু তারপরও বেঁচে যান। মাইনুদ্দিন সিরাজ শশীকান্তবাবুর বন্ধুর মতো ছিলেন, অথচ ভেতরে ভেতরে তা ছিল তুনির বার লোভ।
এত কিছুর বড় যখন লোভ সম্বরণ হয়নি, তখন এক অমাবস্যার ঘোর অন্ধকার রাতে ঘুমন্ত শশীকান্ত বাবুকে রক্তজবা গাছের নিচে খুন করে মাইনতি। তারপর কৃষ্ণকালী মূর্তির মাথাটা ভেঙে শরীর থেকে আলাদা করে মাথাটা পুকুরে ফেলে, আর কৃষ্ণকালী মূর্তির শরীরের সঙ্গে শশীকান্ত বাবুর শরীর বেঁধে পুকুরে ফেলে দেয়, যাতে লাশ ভেসে না উঠে। কেননা কৃষ্ণকালীর মূর্তিটা ছিল পোড়া মাটির, শশীকান্ত বাবুর লাশ ভেসে ওঠেনি ঠিকই, কিন্তু কৃষ্ণকালী ফিরে এলো আবার। এই ঘটনার কোনো সাক্ষী ছিল না, কেউ জানত না এই গল্প। ছেলে মেয়ে নিয়ে সপরিবারে এই বাড়িতে ওঠার পর নানান ভয়ানক স্বপ্ন দেখতে লাগলেন মাইনুদ্দিন সিরাজের স্ত্রী আসিয়া বেগম। সেসব স্বপ্নের সবটা জুড়েই থাকতো এই রক্তজবা গাছ আর ঠাকুর ঘরের মাথা ভাঙা কৃষ্ণকালীর মূর্তি। একসময় অভুক্ত কৃষ্ণকালী আসিয়া বেগমের কাছে ভোগ চাইতে লাগল। উনি সময় অসময় ওই রক্তজবা গাছের নিচে বসে থাকতেন। ছেলে মেয়েরা তখন ছোট, বিরক্ত হয়ে চতুর মাইনুদ্দিন বহু বছরের পুরনো রক্তজবা গাছটা কেটে ফেললেন, কেটে শেকড় সহ উপড়ে ফেললেন। তারপর ঘটল অন্য ঘটনা, কোন এক অলৌকিক ক্ষমতার হাত ধরে একই জায়গায় আবারও জন্ম নিল রক্তজবা গাছ। তবে এবার আর গাছটা কাটতে পারলেন না, বরং যতদিন বেঁচে ছিলেন রক্তজবার মালা গলায় পরে ওই গাছের নিচেই বসে থাকতেন। ওনার পাপের শাস্তি উনি পেয়েছেন। কোন একদিন সকালে মইনুদ্দিন সিরাজের মাথা আর শরীর আলাদা হয়ে পড়েছিল রক্তজবা গাছের নিচে। সেই থেকে শুরু এবারের অভিশাপ। অনেক কাঠখড় পুড়িয়েও অভিশপ্ত রক্তজবার অভিশাপ থেকে এরা কেউ মুক্ত হতে পারেনি। মাইনুদ্দিনের তিন ছেলের কোনো সন্তানই শেষ পর্যন্ত বাঁচেনি। কৃষ্ণকালের অভিশাপে সত্যি মাইনুদ্দিনের বংশ নির্বংশ হল। তারপর অনেক অনেক বছর পরের কথা।
এই যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম, শুনছেন? শুনতে পাচ্ছেন? প্লিজ আমার সঙ্গে একটু কথা বলুন। এত বড় দা নিয়ে আপনি কি করবেন আঙ্কেল? এই এই দা আপনাকে কে দিয়েছে? আচ্ছা, আপনার এই বাড়ি নিয়ে অনেক গল্প আছে আমরা শুনেছি, আপনি আমাদের একটু হেল্প করবেন সেসব গল্প বলে? আপনার মুখ থেকে আমরা ছোট্ট করে একটু শুনতে চাই প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটুকু শুধু বলেন, আপনি কখনো কৃষ্ণকালীকে দেখেছেন নিজের চোখে? এই পুকুর থেকে নাকি অমাবস্যায় কাঁসার ঘটি উঠে আসে, এটা কি সত্যি? ওই কাঁসার ঘটি ভর্তি রক্ত দিয়ে নাকি কৃষ্ণকালীকে ভোগ দেয়া হয়? না, কোনো লাভই হলো না। আরে চল শিপন, পুরো একটা সাউন্ড পর্যন্ত করলো না, মনে হচ্ছে স্ক্রিপ্টটা কল্পনার উপর জোর দিয়েই সাজাতে হবে। উনি আমাদের কোনো সাহায্য করবেন বলে মনে হয় না,
এত অস্থির হচ্ছিস কেন? বাড়িটা দেখেছিস, কেমন অ্যান্টিক সবকিছু। আরে এ বাড়িতে সাধারণ গল্প অসাধারণভাবে শুট করা যাবে।
রক্তজবা বাড়িতে একটি ইদানিং অনেক লোকজন আসে। সময়ের ধুলো পরে এ বাড়ি এখন কৃষ্ণকালীর রক্তজবা বলে পরিচিত। শহর থেকে আধুনিক লোকজন সব ক্যামেরা কাঁধে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবারের ছবি তুলে নিয়ে যায়। সাংবাদিকরাও আসেন, অনেকে চেষ্টা করে কেবল ইকবাল হোসেনের সাথে কথা বলার, অথচ অদ্ভুত এই লোকটি কারোর সঙ্গে চোখ পর্যন্ত মেলায় না, কথা বলা তো দূরে থাক। গলায় হাঁটু সমান লম্বা একটা টকটকে লাল রক্তজবার মালা পরে আপন মনে ধারালো একটা দা সব সময় ধার দিয়ে থাকেন। দায়ের গা কখনো কখনো সূর্যের আলোয় চিকচিক করে আলো ফেলে ইকবাল হোসেনের বয়স্ক চোখে মুখে। আজ সে চোখে মুখে বয়সের অসংখ্য ভাজের সঙ্গে ধরা পড়ে রাজ্যের বিস্ময়, কৌতূহল আর ভয় মিশ্রিত ভয়ঙ্কর কোনো গল্পের চিত্র, যে চিত্র হয়তো সে দেখেছে অনেক কাল আগে অথবা গত রাতের অন্ধকার অমাবস্যায়। সেসব বিস্ময় আর কৌতূহল অথবা লোকমুখে শোনা অলৌকিক গল্পগুলো নিয়ে আজকাল আধুনিক কজন চিত্রনাট্যকার সিনেমা নাম দিয়ে বাক্সবন্দি করতে চায়। এবারে রক্তজবার লাল অভিশাপ কিংবা কৃষ্ণকালীর প্রাচীন আক্ষেপ, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হবে কি অভিশপ্ত রক্তজবার গায়ে লাল রং কোনো আধুনিক ক্যামেরায় বন্দি করা? নাকি ঘটে যাওয়া প্রাচীন ইতিহাসের মতো আবারও রক্ত যাবার লাল রং রূপান্তরিত হবে ঘোর কৃষ্ণকালুর নিকোষ অমাবস্যার গহ্বরে? যে গহ্বর শুষে নিয়েছে মানুষের দেখা না দেখা লোভের সমস্ত লৌকিকতা, আর তাই রক্ত যাওয়ার অভিশাপ নাম পেয়েছে অলৌকিকতার।
Exclusively on FusionBD.com.